রেইনড্রপস মিডিয়া পরিবেশিত অডিও লেকচার সিরিজ হায়দার। এই সিরিজে আলোচিত হবে আমিরুল মুমিনীন আলী ইবন আবি তালিব রাদিয়াল্লাহু আনহুর জীবন এবং সাহাবী যুগের পরিসমাপ্তি।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম তাসলিমান কাসীরা। আজকের পর্বে ইনশাআল্লাহ তাআলা আমরা জানব কারবালার সেই মর্মান্তিক ঘটনা। গত পর্বের শেষের অংশে আমরা জেনেছিলাম যখন ইয়াজিদ খলিফা হিসেবে অধিষ্ঠিত হল, তখন সে মদিনায় চার ব্যক্তির কাছ থেকে বায়াত গ্রহণের জন্য চাপ প্রয়োগ করার নির্দেশ প্রদান করেছিল, যাদের মধ্যে দুইজন আব্দুল ইবনে আব্বাস এবং আব্দুল ইবনে ওমর সেই সময় উমরা করার জন্য মক্কায় ছিলেন। বাকি দুই ব্যক্তি ছিলেন হুসাইন ইবনে আলী এবং আব্দুল ইবনে জুবাইর। এরপর হুসাইন ইবনে আলী এবং আব্দুল ইবনে জুবাইর তারা মক্কার উদ্দেশ্যে মদিনা ত্যাগ করেন, অর্থাৎ তারা ইয়াজিদের কাছে বায়াত প্রদান করেননি। হুসাইন রাদিয়াল্লাহু আনহু যখন মক্কায় আসলেন তখন তিনি ইরাক থেকে অর্থাৎ কুফা থেকে প্রচুর চিঠি পাওয়া শুরু করলেন এবং সেই সকল চিঠিতে লেখা থাকত, আপনি দয়া করে ইরাকে আসুন, আপনি যদি ইরাকে আসেন তাহলে আমাদের সমর্থন এবং আমাদের তরবারি আপনার সাথেই থাকবে। অর্থাৎ ইরাকের লোকেরা তারাও খলিফা হিসেবে ইয়াজিদকে মেনে নিতে রাজি ছিল না। স্মরণ করা যেতে পারে ইরাকের কুফা, এটা ছিল আলী রাদিয়াল্লাহু আনহু এবং হাসান রাদিয়াল্লাহু আনহুর সময়ে খিলাফার কেন্দ্র। তারা ইয়াজিদের মনোনয়নের উপরে অসন্তুষ্ট ছিল। যদিও কুফা এবং বাসরা থেকে ইয়াজিদ বায়াত পেয়েছিল, কিন্তু সেখানকার বাসিন্দারা তারা সুযোগের অপেক্ষায় ছিল। যখন তারা জানল হুসাইন তিনি ইয়াজিদের প্রতি বায়াত প্রদান করেননি, তখন তারা তাকে কুফাতে আমন্ত্রণ জানাল। হুসাইন রাদিয়াল্লাহু আনহু বিরাট সংখ্যায় চিঠিপত্র পাওয়ার পর তার চাচাতো ভাই মুসলিম ইবনে আকিলকে কুফায় প্রেরণ করলেন সেখানকার পরিস্থিতির সত্যতা যাচাই করার জন্য। মুসলিম ইবনে আকিল তিনি প্রচলিত পথ বাদ দিয়ে পরিত্যক্ত এবং মরুপথে যাত্রা শুরু করলেন। তার সাথে দুইজন পথপ্রদর্শক বা গাইড ছিল, কিন্তু যাত্রাপথে একজনের পর অপরজন এভাবে দুইজন পথপ্রদর্শকই মৃত্যুবরণ করেন। তখন মুসলিম ইবনে আকিলের কাছে এই বিষয়টিকে খুব ভালো বা শুভ কোনো বিষয় মনে হচ্ছিল না। তিনি এটাকে একটি অশুভ লক্ষণ মনে করলেন এবং সামনে আর অগ্রসর না হওয়ার বিষয়টি চিন্তাভাবনা করছিলেন। এরপর তিনি সেখান থেকে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কাছে পত্র প্রেরণ করলেন এবং তিনি লিখলেন, হয়তোবা আল্লাহ এই বিষয়কে পছন্দ করছেন না। তিনি তার মিশনে কী সিদ্ধান্ত নেবেন এই বিষয়ে জানতে চেয়ে পত্র পাঠালেন, কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু আনহু তাকে নির্দেশ দিলেন ইরাকে প্রবেশ করতে এবং কুফাবাসীদের প্রকৃত অবস্থা সরেজমিনে যাচাই করতে। তিনি তাকে সামনে এগিয়ে যাওয়ার নির্দেশ প্রদান করলেন। মুসলিম ইবনে আকিল যখন কুফায় আগমন করলেন তখন সেখানকার 12,000 ব্যক্তি তার কাছে বায়াত প্রদান করল যে তারা হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কাছে বায়াত প্রদান করবে এই মর্মে, এবং তারা শপথ প্রদান করল যে তাদের জান এবং মাল দিয়ে তাকে সাহায্য করবে। ধীরে ধীরে সেই সংখ্যা 12,000 থেকে বৃদ্ধি পেয়ে 18,000-এ উন্নীত হলো এবং প্রত্যেক বায়াত প্রদানকারী ব্যক্তির পেছনে আরও অনেকজন ব্যক্তি ছিল, কাজেই তাদের একটি বিরাট অংশ তারা হুসাইনকে আনুগত্য করবে এই মর্মে মুসলিম ইবনে আকিলের কাছে বায়াত প্রদান করল। হুসাইন রাদিয়াল্লাহু আনহু এই সংবাদ পেয়ে মক্কা থেকে কুফার উদ্দেশ্যে রওনা হলেন। এই সম্পর্কে একটু পরেই আমরা আলোচনায় প্রবেশ করতে যাচ্ছি। কুফাতে সেই সময়ে গভর্নর হিসেবে নিযুক্ত ছিলেন সাহাবী নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু আনহু। তিনি ইয়াজিদের খিলাফতের অধীনে সেই পদে অধিষ্ঠিত ছিলেন। তিনি মুসলিম ইবনে আকিলের আগমনের সংবাদ জেনেছিলেন এবং সেখানকার লোকেদেরকে কোনো ধরনের যুদ্ধ বা সংঘাতে না জড়ানোর জন্য তিনি নির্দেশ প্রদান করেছিলেন। তিনি বিষয়টিকে আলাপ আলোচনা এবং সমঝোতার মাধ্যমে সমাধানের আশাবাদী ছিলেন। তিনি খুতবা দিয়ে বললেন, আমার বিরুদ্ধে যে লড়াই করবে না আমিও তার বিরুদ্ধে লড়াই করব না, মিথ্যা অপবাদ বা কুধারণার কারণে আমি তোমাদেরকে পাকড়াও করব না, কিন্তু আল্লাহর কসম যিনি ব্যতীত কোনো উপাস্য নেই, যদি তোমরা তোমাদের আমিরকে বর্জন করো এবং তার বাইয়াত প্রত্যাহার করে নাও তবে আমি তোমাদের বিরুদ্ধে লড়াই করব। তখন সেখানে ইয়াজিদের অনুসারীদের মধ্যে একজন ব্যক্তি তিনি নুমান ইবনে বাশিরকে বললেন, আপনি কঠোর শাস্তি প্রদান না করে এই বিষয়কে সংশোধন করতে পারবেন না, আপনি যে পন্থা অবলম্বন করছেন সেটা হচ্ছে দুর্বলদের পন্থা। তখন নুমান ইবনে বাশির তিনি বললেন, আল্লাহর আনুগত্যের পরিধিতে থেকে দুর্বল গণ্য হওয়া আমার কাছে তার নাফুরমানি করে শক্তিধর হওয়ার থেকেও বেশি পছন্দনীয়। এরপর তিনি মিম্বার থেকে নেমে আসলেন। এরপর ওই ব্যক্তি ইয়াজিদের কাছে সেখানকার গভর্নর নুমান ইবনে বাশিরের কর্মপন্থা জানিয়ে পত্র প্রেরণ করল। ফলে ইয়াজিদ সে অনুভব করল নুমান ইবনে বাশির তাদের প্রতি হয়তোবা কিছুটা সহনশীল হয়ে আছেন, কিংবা তিনি সেভাবে শক্তি প্রয়োগ করতে চাচ্ছেন না। কাজেই গভর্নরের পদ থেকে নুমান ইবনে বাশিরকে অপসারণ করা হলো এবং সেখানে সেখানে নতুন গভর্নর নিযুক্ত করা হলো ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ ইবনে আবিহিকে। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ সে ছিল অল্প বয়সী, তখন তার বয়স ছিল মাত্র 28 বছর এবং ব্যক্তিত্বের দিক থেকে সে ছিল জেদি, একগুয়ে, অহংকারী এবং হটকারী একজন ব্যক্তি। কোনো কাজের অগ্রপশ্চাৎ বিবেচনা না করেই সে সিদ্ধান্ত গ্রহণ করত এবং সে ক্ষমতালোভীও ছিল। সে শাসন ক্ষমতার কাঠামোতে উপরের দিকে অগ্রসর হওয়ার বাসনা তার অন্তরে লালন করত। ইয়াজিদ এই ব্যক্তিকে সেখানকার নতুন গভর্নর হিসেবে নিযুক্ত করলেন। এদিকে মুসলিম ইবনে আকিল, তিনি সেখানকার একজন বিশিষ্ট ব্যক্তি হানি ইবনে উরওয়া তার কাছে অবস্থান করছিলেন, তার গৃহে তিনি আশ্রয় নিলেন। এদিকে নতুন গভর্নর উবাইদুল্লাহ ইবনে জিয়াদ সে কুফায় প্রবেশ করল এবং ইয়াজিদ তাকে পত্র মারফত নির্দেশনা প্রদান করল, তুমি কুফায় যাবে এবং সেখানে গিয়ে মুসলিম ইবনে আকিলকে তলব করবে এবং যদি তাকে আয়ত্তে পাও তবে তাকে হত্যা করবে অথবা নির্বাসিত করবে। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ যখন কুফায় প্রবেশ করছিল তখন তার সাথে ছিল মাত্র 17 জন অশ্বারোহী, অর্থাৎ খুবই ছোট একটি দল নিয়ে সে কুফায় প্রবেশ করল এবং প্রবেশকালে তার চেহারা কালো পাগড়ি দিয়ে ঢেকে রেখেছিল, তার মুখ ছিল ঢাকা। কাজেই লোকেরা বুঝতে পারছিল না যে এই নতুন ব্যক্তি কে। অনেকে ধরে নিয়েছিল হয়তোবা তিনি হুসাইন রাদিয়াল্লাহু আনহু হবেন। যখনই কোনো একটি দল তাকে অতিক্রম করে যাচ্ছিল কুফাবাসীরা তাকে বলছিল সালামুন আলাইকুম। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ সে বেশ ধূর্ত মানসিকতার একজন ব্যক্তি ছিল এবং সে নিজের পরিচয় প্রকাশ করছিল না এবং তার বাহিনী থেকে উত্তর দেওয়া হচ্ছিল ওয়া আলাইকুমুসসালাম। লোকেরা বলছিল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরকে স্বাগতম, কারণ তারা ভেবে নিয়েছিল সেই ব্যক্তি হুসাইন রাদিয়াল্লাহু আনহু। তখন বাহিনীর মধ্য থেকে একজন ব্যক্তি তাদেরকে ধিক্কার দিয়ে বলল তোমরা পিছু হটে যাও, এই ব্যক্তি হুসাইন নয়, তিনি হচ্ছেন আমির উবাইদুল্লাহ বিন জিয়াদ। অর্থাৎ উবাইদুল্লাহ সেখানকার পরিস্থিতির সত্যতা যাচাই করতে পারল এবং সে নিজে কুফার গভর্নরের বাসভবনে অবস্থান গ্রহণ করল, নিজের কর্তৃত্ব প্রতিষ্ঠিত করল এবং নুমান ইবনে বাশির তিনি তার পদ থেকে অপসারিত হলেন। এরপর উবাইদুল্লাহ মুসলিম ইবনে আকিলকে পাকড়াও করার জন্য গুপ্তচর নিয়োগ করল। সেই ব্যক্তি গোপনে সংবাদ গ্রহণ করে হানি ইবনে উরওয়ার গৃহে পৌঁছে গেল। এরপর সেই ব্যক্তি উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে জানিয়ে দিল হানি ইবনে উরওয়া তিনিই মুসলিম ইবনে আকিলকে আশ্রয় দিয়েছেন এবং তাকে রেখেছেন। সুতরাং উবাইদুল্লাহ হানি ইবনে উরওয়াকে ডেকে আনল, তাকে ধরে নিয়ে আসা হলো এবং এরপর সে জিজ্ঞাসাবাদ করল হে হানি, মুসলিম ইবনে আকিল কোথায়? তিনি বললেন আমি জানি না। এরপর সে গুপ্তচর যে হানি ইবনে উরওয়ার সঙ্গে সাক্ষাৎ করেছিল সে সেখানে উপস্থিত হলো এবং তাকে দেখে হানি ইবনে উরওয়া তিনি নির্বাক এবং হতবুদ্ধি হয়ে পড়লেন। তিনি বুঝতে পারলেন তিনি একজন গুপ্তচর ও বিশ্বাসঘাতকের প্রতারণার শিকার হয়েছেন। তখন তিনি উবাইদুল্লাহকে বললেন আমি তাকে ডেকে আনিনি, তিনি নিজে আমার কাছে এসেছেন, অর্থাৎ মুসলিম ইবনে আকিল সম্পর্কে তিনি এই কথা বললেন। তখন উবাইদুল্লাহ বললেন তাহলে তাকে আমার কাছে নিয়ে আসুন। কিন্তু হানি ইবনে উরওয়া তিনি এই কাজ করতে অস্বীকৃতি জানালেন। তিনি বললেন আল্লাহর কসম, তিনি যদি আমার পায়ের নিচেও লুকিয়ে থাকেন তবুও তাকে অরক্ষিত করার জন্য আমি আমার পা উঠাতাম না। অর্থাৎ মুসলিম ইবনে আকিল কোথায় আছেন হানি ইবনে উরওয়া সেই তথ্য দিতে অস্বীকৃতি জানালেন। এরপর উবাইদুল্লাহ ইবনে জিয়াদ তাকে পাকড়াও করলেন, তাকে প্রহার করলেন এবং বন্দি করে রাখলেন, এমনকি তার মুখমণ্ডলের উপর বর্ষা দিয়ে একটি আঘাত করে ক্ষত সৃষ্টি করলেন, এমনকি তাকে হুমকি প্রদান করে বললেন তোমাকে হত্যা করা আমার জন্য বৈধ, কারণ তুমি একজন হারুরি। এমনকি অনেক লোকেরা ধরে নিল হয়তোবা হানি উবাইদুল্লাহর হাতে নিহত হয়েছেন। এই বিষয়ে জানার জন্য তার গোত্রের কিছু লোকেরা একত্রিত হলো। এরপর তাদের কাছে সংবাদ প্রদান করা হলো তোমরা ফিরে যাও, হানি নিহত হননি, তিনি এখনও বেঁচে আছেন। এদিকে মুসলিম ইবনে আকিলের কাছে এই সংবাদ পৌঁছে গেল এবং তিনি জানতে পারলেন যে তার আশ্রয়দাতা অর্থাৎ হানি ইবনে উরওয়া তিনি বন্দী হয়েছেন। ফলে তিনি চিন্তা করলেন এখন আর দেরি করার মতো পর্যাপ্ত সময় নেই, হুসেন আসার আগেই তাদেরকে বিদ্রোহ করতে হবে। কাজেই যে 12,000 কিংবা 18,000 ব্যক্তি তার হাতে বায়াত প্রদান করেছিলেন তাদের উদ্দেশ্যে তিনি বার্তা পাঠিয়ে দিলেন তোমরা বিদ্রোহ করো এবং তিনি ঘোড়ায় চড়ে তার অনুসারীদেরকে বললেন ইয়া মানসুর আমেত আমেত। এটি ছিল একটি সাংকেতিক বাক্য যার মাধ্যমে তাদেরকে বিদ্রোহের দিকে তিনি আহ্বান করলেন। কিন্তু এর আগে যখন কিনা 12,000 লোক বায়াত প্রদান করেছিল, বিদ্রোহের ঘোষণা দেওয়ার পর মাত্র 4,000 কুফাবাসী তার আহ্বানে সাড়া দিল, প্রথমবারই 8,000 ব্যক্তি যোগদান করতে অস্বীকৃতি জানাল। এদিকে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ সেও তার কর্মপদ্ধতি শুরু করল এবং সে কখনও কাউকে ভয়ভীতি প্রদর্শন করে, কাউকে অর্থ ঘুষ প্রদান করার মাধ্যমে, এমনকি যারা বায়াত প্রদান করেছিল তাদের নিকটাত্মীয়দেরকে ব্যবহার করার মাধ্যমেও তাদের মনোবল ভেঙে দিতে থাকলো এবং সম্ভাব্য সকল উপায়ে তাদেরকে পেছনে হটিয়ে দিচ্ছিল। এমনকি কোনো ব্যক্তি মুসলিম ইবনে আকিলের সঙ্গে যোগ দিয়েছে এই সংবাদ শুনলে তার মাকে পাঠিয়ে দেওয়া হতো কিংবা ভাইয়ের কাছে বোনকে পাঠিয়ে দেওয়া হতো এবং তারা এসে বলতো তুমি ফিরে এসো, বাড়িতে চলে এসো। এমনকি পিতাকে পাঠিয়ে দেওয়া হতো পুত্রের কাছে, ভাইকে পাঠিয়ে দেওয়া হতো ভাইয়ের কাছে, এবং তারা এসে মনোবল ভেঙে দিত এবং বলতো, কাল যখন ওবায়দুল্লাহর আহ্বানে শাম থেকে বাহিনী এসে পৌঁছাবে তখন তুমি কিভাবে তাদের হাত থেকে নিস্তার পাবে। এবং অল্প সময়ের ব্যবধানে সেই 4,000-এর মধ্য থেকে অবশিষ্ট থাকলো মাত্র 500 জন যোদ্ধা। এরপর তাদের সংখ্যা কমে গিয়ে 300 এমনকি 30 জনে এসে দাঁড়ালো। মুসলিম ইবনে আকিল যখন তাদেরকে নিয়ে মাগরিবের সালাত আদায় করলেন তখন ছিল মাত্র 30 জন ব্যক্তি। এরপর যখন এশার সালাত আদায় করলেন তখন তার সাথে ছিল মাত্র 10 জন ব্যক্তি। এরপর যখন তিনি কোনো একটি পথ অতিক্রম করছিলেন, যে কোনো রাস্তার ডানে বামে বাঁক নেওয়ার সময় একজন একজন করে অবশিষ্ট ব্যক্তিরাও সটকে পড়লেন, শেষ পর্যন্ত তিনি একা ছাড়া আর কেউই থাকলেন না, তিনি সম্পূর্ণ একাকী হয়ে পড়লেন এবং তার সাথে একজনও বায়াত প্রদানকারী সাহায্যকারী কেউ থাকল না, অর্থাৎ তাকে আশ্রয় দেওয়ার মতো কেউ থাকল না। তিনি এখন কুফাতে একজন আগন্তুকে পরিণত হলেন। এমত অবস্থায় রাতের অন্ধকারে তিনি অজানা গন্তব্যের উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন। এদিকে অন্ধকার ঘনীভূত হয়ে এসেছে, অপরদিকে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের বাহিনী তাকে খুঁজছে। এভাবে উদ্দেশ্যহীনভাবে তিনি একাকী রাস্তায় পথ চলছিলেন। শেষ পর্যন্ত তিনি একজন বৃদ্ধা মহিলার আশ্রয় গ্রহণ করলেন। বাড়িতে সেই মহিলা একাই ছিলেন এবং তার পুত্র কাজের জন্য বাড়ির বাইরে ছিলেন। মুসলিম ইবনে আকিল তখন আশ্রয়হীন, খাদ্যহীন, পানীয়বিহীন। তিনি সেই মহিলার কাছে গিয়ে বললেন, আমাকে একটু পানি প্রদান করুন। সেই মহিলা তাকে পানি প্রদান করল। এরপর তিনি ঘরের ভেতরে প্রবেশ করলেন। তখন মহিলাটি বলল, আমি তো আপনাকে পানি প্রদান করেছি। তিনি বললেন, হ্যাঁ। তখন তিনি বললেন, তাহলে আপনি এখন ফিরে যান আপনার স্বজনদের কাছে, এভাবে আমার ঘরে থাকা আপনার জন্য ঠিক শোভনীয় হবে না। তখন তিনি বললেন, হে আল্লাহর বান্দী, এই শহরে আমি আগন্তুক, আমার কোনো বাড়িঘর কিংবা স্বজন পরিজন কিছুই নেই, তুমি কি আমার প্রতি একটু সদাচার এবং অনুগ্রহ করতে পারো, যার পুরস্কার আমি হয়তো পরবর্তীতে তোমাকে দিতে পারি। বৃদ্ধা তখন অবাক হলেন এবং তার ব্যাপারে জানতে চাইলেন। তখন তিনি নিজের পরিচয় প্রকাশ করে বললেন, আমি মুসলিম ইবনে আকিল, লোকেরা আমার সঙ্গে মিথ্যা ওয়াদা করেছে এবং আমাকে ধোকা দিয়েছে। বৃদ্ধা অবাক হয়ে বলল, আপনি মুসলিম ইবনে আকিল? তিনি বললেন, হ্যাঁ। তখন সে তাকে আশ্রয় দিতে রাজি হল। কিন্তু যখন সেই বৃদ্ধার পুত্র বাড়িতে এসে পৌঁছালো এবং বাড়িতে একজন অচেনা আগন্তুককে দেখে তার ব্যাপারে জানতে চাইল, তখন বৃদ্ধা তাকে মুসলিম ইবনে আকিলের পরিচয় প্রদান করলেন। বৃদ্ধা তার পুত্রকে শর্ত সাপেক্ষে মুসলিম ইবনে আকিলের পরিচয় প্রদান করলেন, অর্থাৎ যেন এই পরিচয় কারো কাছে প্রকাশ না করা হয়। কিন্তু সকালবেলায় সেই পুত্র যখন বাড়ির বাইরে বের হলো এবং ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের ঘোষকদের ঘোষণা শুনতে পেল, তখন সে মুসলিম ইবনে আকিলের পরিচয় প্রকাশ করে দিল। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের ঘোষকরা ঘোষণা দিয়ে বলছিল, কারো আশ্রয়ে যদি তাকে পাওয়া যায় এবং সে যদি এই তথ্য না জানায় তাহলে তাকেও হত্যা করা হবে, অপরদিকে যে তাকে ধরিয়ে দিবে তাকে দিয়ত বা রক্তমূল্য পরিমাণ পুরস্কার প্রদান করা হবে। এই ঘোষণার পর সেই বৃদ্ধার ছেলে ওবায়দুল্লাহ বিন জিয়াদের বাহিনীর কাছে গিয়ে সংবাদ জানিয়ে দিল যে মুসলিম বিন আকিল তাদের বাড়িতেই আশ্রয় নিয়েছে, সেখানেই লুকিয়ে আছে। এই খবর পেয়ে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ তার সেনাবাহিনীর মধ্য থেকে 70 বা 80 জন অশ্বারোহীকে সেখানে পাঠিয়ে দিল। মুসলিম ইবনে আকিল কোনো কিছু টের পাওয়ার আগেই সেই বাড়ি ঘিরে নেওয়া হলো। এরপর তাকে বাইরে বের হয়ে আসার জন্য বলা হলো, কিন্তু তিনি বাড়ির ভেতরেই অবস্থান করে থাকলেন। শেষ পর্যন্ত এক পর্যায়ে তিনি বাইরে বের হয়ে আসতে বাধ্য হলেন এবং তখন একা তরবারি দিয়ে সেই 70 বা 80 জন অশ্বারোহীর বিরুদ্ধে লড়াই করার চেষ্টা করছিলেন, কিন্তু স্বাভাবিকভাবেই একা আর কতটুকু কী করতে পারবেন। ফলে তিনি ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের বাহিনীর হাতে গ্রেফতার হলেন। তাকে একটি খচ্চরের উপর আরোহণ করানো হলো এবং তার তরবারি ছিনিয়ে নেওয়া হলো। এই সময় তিনি নিজেকে আর সংবরণ করতে পারছিলেন না, তিনি কেঁদে ফেললেন এবং বলছিলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই সময় তার পাশ থেকে একজন ব্যক্তি বলে উঠল, আপনি যে বিষয়ের প্রত্যাশা করছেন এখন এই বিপদে পড়ার পর এভাবে কাঁদা আপনার জন্য শোভনীয় নয়। তখন মুসলিম ইবনে আকিল বললেন, আল্লাহর কসম, আমি আমার নিজের জন্য কাঁদছি না, আমি কাঁদছি হুসাইন এবং তার পরিবারের কথা ভেবে। তিনি বলছিলেন, তার হিসাব মতো সেই দিন কিংবা তার আগের দিনই হুসাইনের মক্কা থেকে বেরিয়ে পড়ার কথা। এরপর তিনি ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের বাহিনীর মধ্যে থাকা মোহাম্মদ ইবনুল আশআসের দিকে একটি অনুরোধ করলেন। বাহ্যিক দৃষ্টিতে অনুরোধটি বেশ আশ্চর্যজনক হলেও মোহাম্মদ ইবনুল আশআস, যিনি ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের বাহিনীর একজন সদস্য, তিনি রাজি হলেন। মুসলিম ইবনে আকিল বললেন, হে আল্লাহর বান্দা, আল্লাহর কসম, আমার ধারণা তুমি আমার এই ইচ্ছা পূরণ করতে সক্ষম হবে। আমি কি তোমার কাছে এতটুকু আশা করতে পারি না যে তুমি একজন ব্যক্তিকে পাঠিয়ে দিয়ে এই খবর জানিয়ে দাও যেন হুসাইন এখানে না আসেন? তুমি আমার মুখপাত্র হয়ে হুসাইনের কাছে এই বার্তা পৌঁছে দেবে, আর তুমি আমার যে উদ্বেগ বা উৎকণ্ঠা দেখছো এটা সব তারই কারণে। মুহাম্মদ ইবনুল আশআস এই প্রস্তাবে রাজি হলেন, কারণ তারা চাচ্ছিলেন হুসাইন যেন কুফায় না আসে। এদিকে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের নির্দেশে মুসলিম বিন আকিলকে গ্রেফতার করার পর একটি প্রাসাদের চূড়ায় নিয়ে যাওয়া হলো এবং সেখান থেকে নিচে নিক্ষেপ করে হত্যা করা হলো। মৃত্যুর আগে তিনি তাকবীর, তাহলিল, তাসবিহ এবং ইস্তেগফার পড়ছিলেন এবং কালিমা পাঠ করার আগে তার শেষ দোয়া ছিল এটা। তিনি বলছিলেন, ইয়া আল্লাহ, আমাদের মাঝে এবং ওই সম্প্রদায়ের মাঝে অর্থাৎ কুফাবাসীদের মাঝে আপনি ফয়সালা করে দিন। তারা আমাদের সাথে প্রতারণা করেছে এবং আমাদেরকে সাহায্যের প্রতিশ্রুতি দিয়ে অসহায় অবস্থায় পরিত্যাগ করেছে। এরপর মুসলিম বিন আকিলকে সেই প্রাসাদ থেকে নিচে ফেলে দেওয়া হয় এবং প্রাসাদ থেকে নিচে পড়ার পর তার শিরচ্ছেদ করা হয়। ওদিকে হানি বিন উরওয়া, তাকেও হত্যা করা হয় এবং এরপর এই দুই ব্যক্তির দেহ শুলিবিদ্ধ করা হয় এবং লোক সমাগম হয় এমন একটি স্থানে, অর্থাৎ বাজারে নিয়ে সেটাকে ঝুলিয়ে রাখা হয়। সেই দৃশ্য দেখে তৎকালীন একজন কবি একটি কবিতা রচনা করেছিলেন। তিনি বলছিলেন, মৃত্যু কী তা যদি তোমার অজানা হয় তাহলে তুমি মেষ বাজারে শুলিবিদ্ধ হানির প্রতি লক্ষ্য করো এবং লক্ষ্য করো ইবনে আকিলের প্রতি। মুসলিম ইবনে আকিল চিঠি পাঠিয়েছিলেন এবং সেই চিঠিতে লেখা ছিল, তিনি বলছিলেন, কুফাবাসী যেন আপনাকে প্রতারিত না করে, আপনি আপনার স্বজন পরিজন নিয়ে ফিরে যান। এই লোকেরা অর্থাৎ কুফাবাসী, তারা আপনার পিতার এমন অনুসারী ছিল যে তিনি মৃত্যু কিংবা শাহাদাতের মাধ্যমে তাদের থেকে বিচ্ছেদ কামনা করতেন। কুফাবাসী আপনাকে মিথ্যা বলেছে এবং আমাকেও মিথ্যা ধোকায় ফেলেছে। আমরা যেই সময়ের কথা আলোচনা করছি, অর্থাৎ প্রায় 1400 বছর আগে সে পৃথিবী, তখনকার সময়ে স্বাভাবিকভাবে যোগাযোগ ব্যবস্থা বর্তমানের মতো ছিল না। যে কোনো স্থান থেকে আরেক স্থানে সংবাদ পাঠাতে অনেক সময় লেগে যেত। এছাড়া মক্কা থেকে কুফা বেশ দীর্ঘ দূরত্ব। হুসাইন রাদিয়াল্লাহু আনহু শেষ পর্যন্ত যখন মুসলিম বিন আকিল এবং হানি ইবনে উরওয়া তাদের হত্যাকাণ্ডের সংবাদ জানলেন এবং ফিরে যাওয়ার সেই পত্র পেলেন, ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। তিনি অনেক দূর পথ পাড়ি দিয়ে চলে এসেছেন এবং তখন তিনি ছিলেন মাত্র 4 দিনের দূরত্বে কুফা থেকে। এই দুই ব্যক্তির মৃত্যুর খবর এবং ফিরে যাওয়ার পত্র পাওয়ার পরেও কেন হুসাইন ফিরে গেলেন না, সেই বিষয়ের দিকে আমরা আসছি। তবে তার আগে চলুন মক্কায় ফিরে যাওয়া যাক। যখন হুসাইন মক্কা ছাড়ছিলেন কুফার উদ্দেশ্যে, তখনকার পরিস্থিতি কী ছিল? হুসাইন যখন কুফার উদ্দেশ্যে মক্কা ছাড়ছিলেন, তখন বিরাট সংখ্যক সাহাবায়ে কেরাম তাকে এই কাজ করতে নিষেধ করেছিলেন, কারণ কুফাবাসী এর আগে আলী রাদিয়াল্লাহু আনহু এবং হাসান রাদিয়াল্লাহু আনহুর সাথেও বিশ্বাসঘাতকতা করেছিল এবং তারাও কুফাবাসীদের উপর বীতশ্রদ্ধ হয়ে উঠেছিলেন। ঐতিহাসিক বর্ণনাগুলোতে এই সম্পর্কে বিরাট সংখ্যক সাহাবায়ে কেরামের মতামত উল্লেখ করা হয়েছে, তবে বিশুদ্ধতার বিচারে কেবলমাত্র ইবনে ওমর এবং ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তাদের দুইজনের বক্তব্য বাদে অন্যান্য বর্ণনাগুলোর বিশুদ্ধতা নিশ্চিত হওয়া যায় না। এই ব্যাপারে আল্লাহ তাআলাই সবচেয়ে ভালো জানেন। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা তিনি হুসাইনের কাছে আসলেন এবং তাকে বললেন, তুমি তাদের কাছে যেও না। কিন্তু হুসাইন তার কাছে রক্ষিত সেই সকল বিরাট সংখ্যক চিঠিপত্র দেখালেন এবং বললেন, এই যে দেখুন তাদের পত্র এবং বাইয়াতনামা। ইবনে ওমর বলছিলেন, তুমি যেও না তাদের কাছে। কিন্তু শেষ পর্যন্ত হুসাইন যখন যাবেন এই সিদ্ধান্তের উপর অটল থাকলেন, তখন তিনি বললেন, তাহলে শোনো, আমি তোমাকে একটি হাদিস বর্ণনা করছি। ইবনে ওমর বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার শেষ দিনগুলো কাটাচ্ছিলেন, এরকম সময়ে জিব্রাইল আলাইহিসসালাম তার কাছে আসলেন এবং বললেন, আপনি দুনিয়া ও আখিরাতের মধ্যে যে কোনো একটি বেছে নিতে পারেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরাতকেই বেছে নিয়েছেন, দুনিয়াকে বাছাই করেননি। আর তুমি তো আল্লাহর রাসূলের অংশ, কাজেই আল্লাহর কসম, তোমাদের কেউ কখনো এই কর্তৃত্ব লাভ করতে পারবে না। আল্লাহ তোমাদের কাছ থেকে এটাকে ফিরিয়ে রেখেছেন এর থেকে উত্তম বিষয় তোমাদেরকে দেওয়ার জন্য। কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু আনহু তার মতামত পরিবর্তন করতে অস্বীকার করলেন। এ অবস্থায় ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা শেষবারের মতো হুসাইনকে আলিঙ্গন করলেন এবং কাঁদতে কাঁদতে তাকে বিদায় জানালেন। ইবনে ওমর বলতেন, হুসাইন বিন আলী আমাদেরকে পরাজিত করে বেরিয়ে গেল। আমার জীবনের শপথ, সে তার পিতা ও ভাইয়ের মাঝে শিক্ষণীয় দৃষ্টান্ত প্রত্যক্ষ করেছিল। অর্থাৎ তার পিতা আলী এবং ভাই হাসান রাদিয়াল্লাহু আনহুমা যেভাবে শাহাদাত বরণ করেছিলেন, হুসাইনও সেই শাহাদাতের দিকেই এগিয়ে যাচ্ছিলেন। ইবনে ওমর এই বিষয়টি বুঝতে পারছিলেন। ওদিকে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তিনিও তাকে নিষেধ করছিলেন। তিনি বলছিলেন, হে ফাতিমার পুত্র, তুমি কোথায় যাচ্ছ? তিনি বললেন, ইরাক অভিমুখে আমার অনুসারীদের কাছে। তখন তিনি বললেন, তোমার জন্য আমি এই বিষয়কে পছন্দ করছি না। তুমি কি এমন লোকেদের কাছে যাচ্ছ যারা তোমার পিতাকে হত্যা করেছে এবং তোমার ভাইকে অন্যায় অভিযোগে অভিযুক্ত করেছিল, ফলে তিনি ক্রোধ এবং বিরক্তিতে তাদের সঙ্গ পরিত্যাগ করেছেন? আল্লাহর দোহাই, তুমি তাদের মাধ্যমে প্রতারিত হয়ো না। হুসাইন রাদিয়াল্লাহু আনহু এরপরও কুফায় যাবেন এই সিদ্ধান্তের উপর অটল থাকলেন এবং তিনি বললেন, কারো জন্য হারাম শরীফ হালাল হয়ে যাবে এর চেয়ে দূরবর্তী কোনো ভূমিতে গিয়ে নিহত হওয়াই আমার জন্য শ্রেয়। ওলামায়ে কেরাম এই বর্ণনার কারণে মন্তব্য করেছেন, হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি জানতেন তিনি শাহাদাত বরণ করবেন এবং তিনি এটাও জানতেন কোনো একজন ব্যক্তির জন্য হারাম শরীফ আক্রমণ করা হবে, আর হুসাইন তিনি চাচ্ছিলেন না তার জন্য হারাম শরীফে কোনো বাহিনী এসে আক্রমণ পরিচালনা করুক। পরবর্তী ইতিহাস থেকে আমরা জানি আবদুল্লাহ ইবনে জুবাইরের জন্য ইয়াজিদের বাহিনী হারাম শরীফের উপরেও আক্রমণ পরিচালনা করেছিল। হুসাইন কুফাবাসীদের উপর বিশ্বাস করলেন এবং ভাবলেন সেখানে যাওয়াটাই সঠিক সিদ্ধান্ত হবে। সাহাবায়ে কেরামদের মধ্যে আবদুল্লাহ ইবনে জুবাইর তিনি তাকে কুফায় যেতে উৎসাহিত করলেন, কারণ হুসাইন বিরাট সংখ্যক চিঠি পেয়েছিলেন সেখানকার বিশিষ্ট ব্যক্তিদের কাছ থেকে। বাস্তবে সেগুলো ছিল হাজার হাজার চিঠি এবং তার মধ্যে সম্ভ্রান্ত ব্যক্তিরা তাদের প্রভাবশালী ব্যক্তিদের মধ্য থেকে 160টি চিঠিও তার কাছে এসেছিল। ওদিকে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর ভাই মুহাম্মদ ইবনুল হানাফিয়া তিনি সেই বাহিনীর সাথে বের হতে অস্বীকৃতি জানালেন, তিনি পেছনে অবস্থান করলেন। ওদিকে আবদুল্লাহ ইবনে আব্বাস তাকে আরও উপদেশ দিলেন এবং বললেন, তুমি যদি বের হতেই চাও তাহলে অন্ততপক্ষে নারী এবং শিশুদেরকে তোমার সাথে নিয়ে যেও না, কারণ কুফার বাসিন্দারা মোটেও ভরসার যোগ্য নয়, তুমি তাদেরকে বিশ্বাস করতে পারো না, তুমি জানো না সেখানে কী ঘটতে পারে। কিন্তু শেষ পর্যন্ত হুসাইন রাদিয়াল্লাহু আনহু মক্কা ছাড়লেন এবং কুফার উদ্দেশ্যে আহলে বাইতের সদস্যদেরকে সাথে নিয়ে রওনা হয়ে গেলেন। তিনি পথ চলতে চলতে একটি স্থানে তৎকালীন কবি আল ফারাজদাক তার সঙ্গে সাক্ষাৎ লাভ করলেন এবং তার কাছে কুফার ব্যাপারে জানতে চাইলেন। সেই কবি আল ফারাজদাক যখন কুফা ছেড়েছিলেন তখন তিনি কুফার ভেতরকার খবর সম্পর্কে বিস্তারিত জানতেন না। তিনি জানতেন না সেখানে নোমান ইবনে বাশিরকে অপসারণ করা হয়েছে, নতুন গভর্নর হিসেবে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে পাঠানো হয়েছে এবং তিনি আসার পরে হানি ইবনে উরওয়া এবং মুসলিম ইবনে আকিলকে হত্যা করা হয়েছে, এই খবর তার কাছে ছিল না। এরপরেও তিনি খুবই গুরুত্বপূর্ণ একটি মন্তব্য করেছিলেন যেটা ইতিহাসে বিখ্যাত হয়ে আছে। তিনি বলেছিলেন, কুফাবাসীদের অন্তর আপনার সাথে কিন্তু তাদের তরবারিগুলো বনি উমাইয়ার পক্ষে, আর ফয়সলা তো আল্লাহর কাছে। সুতরাং কুফাবাসী যতই হুসাইনকে ভালোবাসা এবং সমর্থনের দাবি করুক না কেন, এগুলো হচ্ছে তাদের মৌখিক দাবি। বাস্তবে যখন চাপ প্রয়োগ করা হবে তখন তারা বনু উমাইয়ার পক্ষেই সমর্থন প্রদান করবে, এবং পরবর্তী ঘটনাতে ঠিক সেটাই ঘটেছিল। ওদিকে শাম থেকে খলিফা ইয়াজিদ ইবনে মুয়াবিয়া তিনি উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে সংবাদ পাঠালেন, নির্দেশনা দিলেন, হুসাইনকে কুফায় প্রবেশ করতে দিবে না এবং তাকে আমার কাছে নিয়ে আসবে। এটুকুই ছিল নির্দেশনা। তিনি বললেন, তাকে কুফায় প্রবেশ করতে দেওয়া যাবে না, কারণ তিনি যদি কুফার ভেতরে প্রবেশ করেন তাহলে লোকেরা তার কাছে বাইয়াত প্রদান করবে, তিনি সেখানে কর্তৃত্ব প্রতিষ্ঠা করবেন, কাজেই তাকে সেখানে প্রবেশ থেকে বিরত রাখতে হবে এবং তাকে আমার কাছে নিয়ে আসতে হবে। এতটুকুই ছিল নির্দেশনা। পূর্বের আলোচনা থেকে আমরা জেনেছি ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ যখন কুফায় প্রবেশ করেছিলেন তখন তার সাথে ছিল মাত্র 17 জন ব্যক্তি, ছোট একটি দল নিয়ে সেখানে প্রবেশ করেছিলেন। এরপর তিনি কুফার উপরে কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছিলেন এবং পূর্বের গভর্নরকে অপসারণ করে পূর্বের যে কাঠামো ছিল সেই কাঠামোই ব্যবহার করছিলেন। এদিকে সেই সময়ে মুসলিম খিলাফার সীমান্তবর্তী অঞ্চলে জিহাদ পরিচালনা হচ্ছিল। তুর্কি ও দাইলামীদের বিরুদ্ধে যুদ্ধের জন্য 4000 যোদ্ধার একটি বাহিনী পাঠানো হয়েছিল, কিন্তু নির্দেশ আসলো সেই বাহিনী এখন যাবে কুফাতে এবং ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের অনুগত হবে। ফলে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ 4000 যোদ্ধার একটি বাহিনী লাভ করল, যেই বাহিনীর আমির ছিল ওমর সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর পুত্র ওমর বিন সাদ। এভাবে পথ চলতে চলতে হুসাইন যখন কুফা থেকে মাত্র 4 দিনের দূরত্বে ছিলেন তখন তিনি সংবাদ পেলেন সেখানকার পরিস্থিতি মোটেও ভালো নয়, বরং মুসলিম ইবনে আকিল এবং হানি ইবনে উরওয়া উভয়ে নিহত হয়েছেন এবং তার কাছে জানানো হয়েছে যেন তিনি ফেরত চলে যান। এই সংবাদ পাওয়ার পর হুসাইন রাদিয়াল্লাহু আনহু ফিরে যেতে চাইলেন, কিন্তু সেখানে আহলে বাইতের অন্যান্য সদস্যরা ছিল, মুসলিম ইবনে আকিলের পরিবারের সদস্যরা, তার সন্তানরা, তারাও সেখানে ছিল। তারা তাদের পিতার মৃত্যু সংবাদ শুনে স্বাভাবিকভাবেই খুবই কষ্ট পেল এবং বলল, আমরা ফিরে যেতে চাই না যতক্ষণ না আমরা এই হত্যার রক্তের বদলা নিতে পারছি অথবা আমরা নিজেরাও নিহত হচ্ছি। এরকম অবস্থায় হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, লা খাইরা ফিল হায়াতি, অর্থাৎ এরপরে আর কী কল্যাণ অবশিষ্ট থাকতে পারে, কিংবা ভিন্ন কথায় এরকম পরিস্থিতির পর বেঁচে থেকেই বা কী লাভ। ওদিকে বিপদের মুখে কুফাবাসীরা কেউ এগিয়ে আসলো না, বাইয়াত প্রদান করার পরেও কীভাবে মুসলিম ইবনে আকিলের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, এরকম অবস্থায় হুসাইন ফিরে যাবেন কি না এটা নিয়ে যখন ভাবছিলেন তখন তার সাথে থাকা ব্যক্তিদের মধ্য থেকে একজন বলে উঠলেন, হয়তোবা মুসলিম ইবনে আকিলকে পরিত্যাগ করেছে, কিন্তু আপনি তো হুসাইন, আপনাকে অন্তত তারা পরিত্যাগ করবে না, কাজে আপনার যাওয়া উচিত। ফলে হুসাইন রাদিয়াল্লাহু আনহু শেষ পর্যন্ত কুফার দিকে যাত্রা অব্যাহত রাখার সিদ্ধান্ত নিলেন, তিনি এগিয়ে যাচ্ছেন কুফার দিকে। হুসাইন রাদিয়াল্লাহু আনহু মদিনা থেকে মক্কা এসেছিলেন 60 হিজরি রজবের একেবারে শেষের সময়ে, আর যখন মক্কা থেকে তিনি কুফার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন সেই সময় ছিল মুহররম মাসের ঠিক আগে। মধ্যবর্তী 4 থেকে 5 মাস তিনি মক্কায় ছিলেন। তাবারির বর্ণনা এসেছে, হিলাল বিন ইয়াসাফ তিনি সেই সময় ছিলেন কুফাতে, তিনি সেই সময়কার ঘটনা বর্ণনা করছেন। হুসাইন রাদিয়াল্লাহু আনহু যখন কুফার দিকে প্রবেশ করার চেষ্টা করলেন, দেখলেন কুফাতে প্রবেশপথ সবগুলো বন্ধ। তিনি অবাক হলেন। এরপর পথে কিছু বেদুইনের সাথে দেখা হলো। তিনি জানতে চাইলেন কুফার সকল প্রবেশপথ বন্ধ কেন। তারা এর কোনো সঠিক উত্তর দিতে পারল না। তখন হুসাইন কুফার দিকে অগ্রসর হতে না পেরে রওনা দিলেন পশ্চিমে, শামের দিকে, ইয়াজিদের দিকে। এভাবে তিনি কিছুদূর অগ্রসর হয়ে কারবালার প্রান্তরে এসে উপস্থিত হলেন, কিন্তু সেখানে তিনি থেমে যেতে বাধ্য হলেন, কারণ তার সামনে ছিল 4000 সৈন্যের একটি বাহিনী, ঘোড়সওয়ার বাহিনী, এবং সেই বাহিনীর প্রধান ছিলেন ওমর বিন সাদ বিন আবি ওয়াক্কাস। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সম্পর্কে আমরা জানি তিনি জান্নাতে সুসংবাদপ্রাপ্ত বিশিষ্ট 10 জন সাহাবির অন্যতম। কিন্তু তার ছেলে ওমর, তিনি যোগ দিয়েছিলেন ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের বাহিনীতে। ওমর বিন সাদ সম্পর্কে বলা হয়েছে তিনি শাসন ক্ষমতার দিকে আকৃষ্ট ছিলেন এবং এর অংশ হতে চেয়েছিলেন। ইবনে জিয়াদ ওমরকে রাই প্রদেশের দায়িত্ব প্রদান করেছিলেন, যা কিনা বর্তমানে তেহরানের একটি অঞ্চল। ইবনে জিয়াদ যখন হুসাইনের আগমনের কথা শুনলেন, তখন তিনি ওমরকে নির্দেশনা দিয়ে বলেছিলেন, যদি তুমি হুসাইনকে রুখতে না পারো তাহলে আমি তোমাকে রাইয়ের দায়িত্ব প্রদান করব না। কিন্তু ওমর এই কাজের বিনিময়ে প্রদেশের শাসনকর্তা হবেন এটা মানতে রাজি হলেন না। কিন্তু ইবনে জিয়াদ জোর করলেন এবং বললেন, তোমাকে কিছুতেই আমি শাসনকর্তৃত্ব দিব না যদি না তুমি হুসাইনকে থামাতে পারো। এতে তিনি জোর করলেন এবং শেষ পর্যন্ত ওমর বললেন, আমাকে রাত পর্যন্ত ভাবার অবকাশ দিন। এরপর তিনি রাজি হলেন এবং সেই বাহিনী নিয়ে কারবালার প্রান্তরে উপস্থিত হলেন। তিনি হুসাইনের বাহিনীকে থামালেন এবং তাদেরকে অবরুদ্ধ করলেন। হুসাইনের বাহিনীতে আহলে বাইতের সদস্যরা ছিলেন, নারী শিশুরা ছিলেন এবং সব মিলিয়ে তাদের সংখ্যা ছিল 100 কাছাকাছি, অর্থাৎ সেটা খুবই ছোট্ট একটি দল ছিল। অপরদিকে ওমর বিন সাদের দলে ছিল 4000 যোদ্ধা। সুতরাং শক্তির বিচারে দুই বাহিনীর মধ্যে কিছুতেই তুলনা হতে পারে না। এই অবস্থায় হুসাইন যখন সেই ছোট্ট দলটি নিয়ে অবরুদ্ধ হয়ে পড়লেন, তখন তিনি ওমর বিন সাদের কাছে একটি প্রস্তাব দিলেন। মূলত তিনি তিনটি প্রস্তাব দিয়েছিলেন। তিনি বললেন, এই তিনটি থেকে যে কোনো একটি তোমরা গ্রহণ করতে পারো। এক নম্বর হচ্ছে, আমি যেখান থেকে এসেছি সেখানেই ফিরে যাব, অর্থাৎ তিনি মক্কায় ফিরে যাবেন। এবং দ্বিতীয় প্রস্তাব দিয়ে তিনি বললেন, আমাকে ইয়াজিদের কাছে যেতে দাও, আমি ইয়াজিদের কাছে যাব এবং তাকে বাইয়াত প্রদান করব। এবং এই বর্ণনাটি বিশুদ্ধ। তাবারিতে এই বর্ণনাটি এসেছে হিলাল বিন ইয়াসাফের সূত্রে। হুসাইন রাদিয়াল্লাহু আনহু তৃতীয় প্রস্তাব দিলেন। তিনি বললেন, যদি এই দুইটির প্রস্তাবও তোমরা গ্রহণ না করো তাহলে তোমরা আমাকে ছেড়ে দাও, আমি মুসলিমদের সীমান্তবর্তী কোনো একটি অঞ্চলে চলে যাই এবং সেখানে রিবাতের ভূমিতে থাকব এবং সেখানে জিহাদ করব। এই তিন প্রস্তাব সম্পর্কে আবু মিখনাফের বর্ণনায় এসেছে, এটাই অধিকাংশ বর্ণনাকারী এবং মুহাদ্দিসিনের মত। তবে আবু মিখনাফ বলেছে আরেকটি বর্ণনায় হুসাইন চতুর্থ আরেকটি প্রস্তাব দিয়েছিলেন। তিনি বলেছিলেন, আমাকে যেতে দাও, আমি ইচ্ছামতো যে কোনো একদিকে চলে যাব। ওমর বিন সাদ তিনি হুসাইনের প্রস্তাব মেনে নিলেন। এরপর তিনি ইবনে জিয়াদের কাছে এই খবর পাঠালেন, কিন্তু ইবনে জিয়াদ সেই তিনটি প্রস্তাবের কোনোটিও গ্রহণ করেনি। সে সবগুলো প্রস্তাব নাকচ করে দিল এবং জোর দিয়ে বলল, তাকে আমার কাছে নিয়ে এসো, বন্দি করে আমি তার বিচার করব। ঐতিহাসিকরা উল্লেখ করেছেন ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের সেই সময় বয়স ছিল 26 কিংবা 28, আর হুসাইন রাদিয়াল্লাহু আনহু তার বয়স ছিল 58 বছর। একদিকে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের বাহিনী কুফাতে মুসলিম ইবনে আকিল এবং হানি ইবনে উরওয়াকে হত্যা করেছে, এরপর এখন কিনা হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে বলছে তাকে বন্দি করে নিয়ে যাওয়া হবে, তাকে আত্মসমর্পণ করতে হবে। স্বাভাবিকভাবেই হুসাইন রাদিয়াল্লাহু আনহু কিছুতেই এই প্রস্তাবে রাজি হতে পারেন না। হুসাইন রাদিয়াল্লাহু আনহু আত্মসমর্পণ করতে অস্বীকার করলেন। ওদিকে যে বাহিনী হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে অবরুদ্ধ করে রেখেছিল, তাদের মধ্যে একজন ঘোড়সওয়ার সে সামনে এগিয়ে আসলো। সেই ঘোড়সওয়ারের নাম ছিল আল হুর বিন ইয়াজিদ। উল্লেখ্য, ইয়াজিদ বিন মুয়াবিয়ার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। তিনটি প্রস্তাবের একটিও গ্রহণ করা হচ্ছে না। নিজ বাহিনীর নেতাদের এই ধরনের আচরণ দেখে সে খুবই বিস্মিত হলো। হুসাইনকে ফিরে যেতেও দেওয়া হচ্ছে না, এমনকি শামে ইয়াজিদের কাছে যেতে দেওয়া হচ্ছে না। অপরদিকে এখনও পর্যন্ত কোনো যুদ্ধ বা সংঘাত হয়নি, হুসাইন তরবারি উত্তোলন করেননি। কিন্তু এরপরেও কেন তাকে অবরুদ্ধ করে রাখা হচ্ছে এবং কেনই বা তাকে বন্দি করে ইবনে জিয়াদের কাছে নিয়ে যাওয়া হবে? আল হুর তার বাহিনীর প্রধানদেরকে বললেন, তোমাদের কি উচিত নয় তিনি যে প্রস্তাব দিয়েছেন সেটা গ্রহণ করা, এমনকি যদি তুর্কি বা দাইলামিরা, অর্থাৎ মুসলিম খিলাফার সীমান্তবর্তী অঞ্চলে যাদের বিরুদ্ধে জিহাদ পরিচালিত হচ্ছিল তাদের কথা উল্লেখ করে তিনি বললেন, সেই তুর্কি আর দাইলামিরাও যদি আমাদের কাছে এই আবেদন জানাতো তাহলে সেগুলো গ্রহণ করা আমাদের জন্য বৈধ হতো। কিন্তু ইবনে জিয়াদের বাহিনী কোনো কিছুতেই রাজি হচ্ছিল না। তারা বারবার জোর দিয়ে বলছিল ইবনে জিয়াদই হুসাইনের ব্যাপারে সিদ্ধান্ত নেবে, তাকে বন্দি করবে, তার বিচার করবে। তখন আল হুর তিনি তার বাহিনী ত্যাগ করলেন। তিনি ঘোড়া ঘুরিয়ে হুসাইন রাদিয়াল্লাহু আনহু এবং তার সঙ্গীদের দিকে রওনা হলেন। ওদিকে তারা ভাবলেন হয়তো আল হুর তাদের দিকে আক্রমণ পরিচালনা করতে আসছে। কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সঙ্গীদের কাছাকাছি আসার পর আল হুর বিন ইয়াজিদ তার অবস্থান পরিবর্তন করলেন, তাকে সালাম জানালেন এবং তীব্র আক্রমণে ছুটে গেলেন ইবনে জিয়াদের বাহিনীর দিকে। তিনি তাদের কয়েকজন ব্যক্তিকে হত্যা করলেন, এরপর তিনি নিজেও শাহাদাত বরণ করলেন। আল্লাহ তার উপর রহম করুন। এদিকে বাহিনীর আমির ওমর বিন সাদ, তিনি হুসাইনের সাথে কোনো ধরনের যুদ্ধে জড়াতে চাচ্ছিলেন না। তিনি আত্মসমর্পণ করতে বললেন, কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু আনহু সেই প্রস্তাব নাকচ করে দিলেন। এই সংবাদ ইবনে জিয়াদের কাছে পৌঁছালো এবং তখন সে দেখল মাত্র 100 জনের একটি বাহিনীর বিরুদ্ধে 4000 যোদ্ধা অনেক বেশি সহনশীলতার পরিচয় দিচ্ছে, অনেক বেশি সময় নিয়ে ফেলছে, এবং সে অধৈর্য হয়ে বলল, কেন তাকে আমার কাছে বন্দী করে নিয়ে আসা হচ্ছে না? এরপর ইবনে জিয়াদ শিম্মার ইবনুল জুল জাউশান নামে একজন ব্যক্তিকে পাঠালো এবং বলে দিল, ওমর বিন সাদ যদি যুদ্ধ করতে না চায় তাহলে তুমি যুদ্ধ করবে, তুমি হবে এই বাহিনীর সেনাপতি, তুমি নিয়ন্ত্রণ বা কমান্ড গ্রহণ করবে। শিম্মার সেখানে এসে পৌঁছালো এবং দেখল ওমর বিন সাদের বাহিনী যুদ্ধ করছে না। সাদ ইবনে আবি ওয়াক্কাসের পুত্র ওমর, তিনি হুসাইনের প্রতি সর্বোচ্চ সম্মান দেখিয়েছিলেন। যখন সালাতের সময় হয়ে যেত তখন তিনি তার বাহিনীকে আদেশ দিতেন হুসাইনের পেছনে সালাত আদায় করতে। সালাত শেষ হয়ে গেলে তারা আবার আগের মতো সারিবদ্ধ অবস্থানে দাঁড়িয়ে যেতেন। এই দৃশ্য দেখে শিমার ওমারকে বলল, আমার তো মনে হচ্ছে তুমি যুদ্ধ করতে চাও না, আমি নিয়ন্ত্রণ গ্রহণ করব। এভাবে কমান্ড চলে গেল শিমারের কাছে। ওমর বিন সাদ তখন কেবল নীরব দর্শকের ভূমিকায়। কারবালা সেই স্থানটির অবস্থান কুফা থেকে মোটেও দূরবর্তী নয়। তাবারি বর্ণনা করেছেন, সাদ বিন উবাইদা আমার কাছে বলেছেন, কুফার কিছু বয়স্ক লোক একটা পাহাড়ের উপরে উঠে ক্রন্দন করছিল। তারা বলছিল, ইয়া আল্লাহ, আপনি হুসাইনকে বিজয় দান করুন। বর্ণনাকারী সাদ বললেন, হে আল্লাহর দুশ্মনরা, তোমরা কেন নেমে এসে তাকে সাহায্য করছো না? অর্থাৎ এই বর্ণনা থেকে আমরা দেখতে পাচ্ছি হুসাইন রাদিয়াল্লাহু আনহু যে সেখানে অবরুদ্ধ হয়ে পড়েছেন ইবনে জিয়াদের বাহিনীর মাধ্যমে, এই সংবাদ কুফাবাসীর অজানা ছিল না। তারাই তাকে সাহায্য প্রদান করবে এই সংবাদ পাঠিয়ে, একের পর এক চিঠি পাঠিয়ে সেখানে ডেকে এনেছে, কিন্তু বিপদের মুখে সাহায্য প্রদান করতে কিংবা এগিয়ে আসতে অস্বীকৃতি জানালো। এভাবে তারা হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সাথে বিশ্বাসঘাতকতা করল, যেভাবে এর আগে বিশ্বাসঘাতকতা করেছিল মুসলিম বিন আকিলের সাথে। 12,000 লোক বাইয়াত প্রদান করেছিল, কিন্তু ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের বাহিনীর চাপের মুখে দিন শেষে একজন ব্যক্তিও অবশিষ্ট থাকল না। ওদিকে বাহিনীর সাবেক আমির ওমর বিন সাদের কাছে সংবাদ পাঠানো হলো, তুমি যদি যুদ্ধ না করো তাহলে সংবাদ এসেছে তোমাকেও হত্যা করা হবে। এরকম অবস্থায় ওমর বিন সাদ তিনিও ঘোড়ায় চড়লেন এবং যুদ্ধের পোশাক নিয়ে সেই বাহিনীতে যোগদান করলেন। এবারে আমরা এগিয়ে যাচ্ছি হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের ঘটনার দিকে। শিমার যখন সেই বাহিনীর কর্তৃত্ব নিল, সে তখন একটি দল নিয়ে সামনে এগিয়ে এলো এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে ঘেরাও করল। হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সাথে যে অল্প কয়েকজন ব্যক্তি ছিলেন তারা সাধ্যমতো প্রতিরোধ করার চেষ্টা করলেন। সেখানে একটি সংঘর্ষ শুরু হলো। 4000 জনের বিরুদ্ধে মাত্র 100 জনের সেই সংঘর্ষ, স্বাভাবিকভাবেই আমরা বুঝতে পারছি এটা ছিল একপাক্ষিক একটি লড়াই। সেখানে যুদ্ধ করতে করতে একের পর এক ব্যক্তি শাহাদাত বরণ করতে শুরু করলেন। হুসাইন রাদিয়াল্লাহু আনহুর বাহিনী থেকে সেখানে 72 জন ব্যক্তি সর্বমোট তারা শাহাদাত বরণ করেছেন। অপরদিকে শিমারের বাহিনী থেকেও অনেক ব্যক্তি নিহত হয়েছিল। এভাবে একে একে আহলে বাইতের সকল পুরুষ সদস্যদেরকে হত্যা করা হলো। হুসাইন রাদিয়াল্লাহু আনহু ছাড়া আর কোনো পুরুষ সদস্য সেখানে বাকি রইলেন না। আহলে বাইতের সর্বমোট 16 জন পুরুষ সদস্যকে সেখানে শহীদ করে দেওয়া হয়েছিল। ওদিকে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পুত্র আলী বিন হুসাইন, যিনি পরবর্তী ইতিহাসে জাইনুল আবেদিন নামে পরিচিত হয়েছেন, তিনি সেই দিন অসুস্থ ছিলেন, তীব্র জ্বরে আক্রান্ত ছিলেন। জ্বরের প্রচণ্ডতা অনেক বেশি ছিল, যে কারণে তিনি তাবু থেকে বের হতে পারছিলেন না। আহলে বাইতের পুরুষ সদস্যদের মধ্যে একমাত্র তিনিই জীবিত থাকলেন এবং তার মাধ্যমে পরবর্তীতে আহলে বাইতের বংশধারা সংরক্ষিত হয়েছে। তাজকিরাতুল হুফাজ অনুসারে সেই সময়ে তার বয়স ছিল 20 বছরের কিছু বেশি। হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পুত্র আলী জাইনুল আবেদিন, তার মা ছিলেন পারস্য সম্রাট ইয়াজদিজারদের কন্যা। ওমর রাদিয়াল্লাহু আনহু তার খিলাফতকালে ইয়াজদিজারদের সেই মেয়েকে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে বিয়ে দিয়েছিলেন। সেই ঘটনা একটু পরে আমরা উল্লেখ করতে যাচ্ছি। আহলে বাইতের সকল পুরুষ সদস্যদেরকে হত্যার পর শিমারের বাহিনী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে ঘিরে ধরল এবং সেখানে তাকে সহায়তা করার মতো কেউ অবশিষ্ট ছিল না। হুসাইন রাদিয়াল্লাহু আনহু একাই লড়াই চালিয়ে যেতে লাগলেন। তিনি ডানে বামে চতুর্দিকে যুদ্ধ করে তাদেরকে হটিয়ে দিচ্ছিলেন এবং তারা পিছু হটল। তাদের অনেকে ভয়ও পাচ্ছিল, কারণ কে সাহস করতে পারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতির উপর তরবারি চালাবে। ঐতিহাসিকরা উল্লেখ করেছেন, সিংহ দেখে ছাগল যেভাবে দৌড়ে পালায় সেভাবে তারা পলায়ন করছিল। হুসাইন বীরত্বের সাথে তাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছিলেন। ওদিকে ওমর বিন সাদ, তিনি ছিলেন নীরব দর্শকের ভূমিকায়। তিনি ছিলেন ক্ষমতাহীন, তার সেখানে করার মতো কিছুই ছিল না। কিন্তু তার নিষ্ক্রিয়তার কারণে তিনিও সেই হত্যার দায় এড়াতে পারেন না। সীমারের বাহিনীর লোকেরা হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে অবরুদ্ধ করল, কিন্তু কেউই হত্যা করার জন্য সাহস সঞ্চয় করতে পারছিল না। এই অবস্থায় সীমার বিন জুল জাউশান সে এগিয়ে এলো এবং তাদেরকে ধমক দিয়ে বলল, তোমরা কিসের অপেক্ষা করছো, তাকে হত্যা করো। এরপর তার উপর আক্রমণ পরিচালনা করা হলো এবং প্রথম যেই ব্যক্তি হুসাইনের উপর আক্রমণ করেছিল সেই ব্যক্তি ছিল জুরআ ইবনে সুরাইক আত-তামিমি। সে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর বাম কাঁধের উপর আঘাত করল। এরপর তার কাঁধ এবং ঘাড়ের মধ্যবর্তী স্থান অর্থাৎ গলায় আঘাত করল। হুসাইন রাদিয়াল্লাহু আনহু এই আঘাতের পর কয়েকবার উঠে দাঁড়ানোর চেষ্টা করলেন, কিন্তু তিনি দাঁড়াতে পারলেন না, তিনি পড়ে গেলেন। এর কিছুক্ষণ পর আরেক ব্যক্তি সিনান ইবনে আবু আমর ইবনে আনাস, সে একটি বর্ষা নিয়ে এসে হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে আঘাত করল। এবারে হুসাইন রাদিয়াল্লাহু আনহু মাটিতে লুটিয়ে পড়লেন এবং এটি ছিল মারাত্মক আঘাত। এরপর সেই পাপিষ্ঠ সীমার ইবনুল জুল জাউশান সে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শিরচ্ছেদ করল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এভাবে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতির শিরচ্ছেদ করল, তাকে অত্যন্ত নিষ্ঠুরভাবে শহীদ করে দিল। অথচ সেই কারবালার ময়দানে হুসাইন রাদিয়াল্লাহু আনহু যে তিনটি প্রস্তাব দিয়েছিলেন তার একটিও ফিরিয়ে দেওয়ার মতো ছিল না। তিনি সেখান থেকে ফিরে যেতে চেয়েছিলেন, অথবা শামে যেতে চেয়েছিলেন, কিংবা মুসলিম সীমান্তে গিয়ে জিহাদ এবং রিবাতে বাকি জীবনের সময়টুকু কাটাতে চেয়েছিলেন। কিন্তু এরপরেও তাকে অবরুদ্ধ করা হয়, ঘিরে ফেলা হয় এবং তাকে তার পরিবারের 16 জন সদস্য সহ সর্বমোট 72 জন ব্যক্তিকে সেখানে শহীদ করে দেওয়া হয়। আহলে বাইতের সেই শহীদ ব্যক্তিদের সম্পর্কে হাসান আল বাসরি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, পৃথিবীর বুকে তাদের সমতুল্য আর কোনো পরিবার ছিল না। সুফিয়ান রাহিমাহুল্লাহ এর উপর মন্তব্য করে বলেছেন, এই কথার উপরে কে দ্বিমত করতে পারে বা কে সন্দেহ করতে পারে। হুসাইন রাদিয়াল্লাহু আনহুর হত্যাকারী সিনান ইবনে আনাস, তার সম্পর্কে একটি বর্ণনা এসেছে, হাজ্জাজ বিন ইউসুফের সাথে সেই ব্যক্তির সাক্ষাৎ হয়েছিল। সেই সময়ে সিনান ছিল মাথার চুলে মেহেদি দেওয়া লম্বা নাক বিশিষ্ট একজন বয়স্ক কালো ব্যক্তি, কিন্তু তার চেহারা ছিল বিবর্ণ। সে হাজ্জাজের সামনে এসে দাঁড়ালো। হাজ্জাজ তার দিকে তাকিয়ে প্রশ্ন করল, তুমি কি হুসাইনের হত্যাকারী? সে বলল, হ্যাঁ। হাজ্জাজ বলল, কিভাবে এই কাজ করলে? সিনান জবাব দিয়ে বলল, আমি আমার বর্ষা দিয়ে তাকে আঘাত করেছি এবং তরবারি দিয়ে তাকে হত্যা করেছি। এই কথা শুনে হাজ্জাজ বিন ইউসুফ বলল, তুমি আখিরাতে কখনোই তার সাথে একই স্থানে একত্রিত হতে পারবে না। অর্থাৎ হুসাইন রাদিয়াল্লাহু আনহু তার সম্পর্কে আমরা জানি তিনি জান্নাতি যুবকদের সর্দার সাইয়েদ ও সুহাদা। অপরদিকে তার হত্যাকারী সিনান সম্পর্কে হাজ্জাজ বিন ইউসুফের মন্তব্য ছিল এটাই, তুমি কখনোই তার সাথে একত্রিত হতে পারবে না, অর্থাৎ তোমার ঠিকানা হবে জাহান্নাম। কারবালার সেই মর্মান্তিক ঘটনা এবং তাদের শাহাদাদের পর সেই কর্তিত মস্তক সেটা পাঠানো হলো ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের কাছে। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ লোকদেরকে জড়ো করল কুফার প্রাসাদে এবং সেখানে নির্ধারিত স্থানে তার সামনে সেই কর্তিত মস্তক রাখা হলো। সেই সময় তার হাতে একটি লোহার দণ্ড ছিল বা রড ছিল, সেটা নিয়ে সে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর ঠোঁটে আঘাত করছিল, সেখানে স্পর্শ করাচ্ছিল এবং সে কটুক্তি করছিল। সে বলছিল, আবু আবদুল্লাহ, আপনার মাথায় দেখছি কিছু ধূসর চুল জন্মেছে। বিশিষ্ট সাহাবি আনাস রাদিয়াল্লাহু আনহু তিনি এই দৃশ্য দেখে স্থির থাকতে পারলেন না। আনাস রাদিয়াল্লাহু আনহু বললেন, তার ঠোঁট থেকে ধাতব দণ্ডটি তুমি সরাও, কারণ ওখানে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চুমু খেতে দেখেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শৈশবে হুসাইনের ঠোঁটে চুমু দিতেন। অন্য বর্ণনা এসেছে, সেখানে উপস্থিত ছিলেন সাহাবি জায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু। সেই সময় তিনি একজন বৃদ্ধ ব্যক্তি ছিলেন। তিনি এই দৃশ্য দেখে কাঁদতে শুরু করলেন এবং লোকেরাও সেখানে কাঁদতে শুরু করল। তখন ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ তাকে তিরস্কার করে বলল, তুমি একজন জ্ঞানহীন বৃদ্ধ ব্যক্তি, অর্থাৎ বার্ধক্যের কারণে তোমার বুদ্ধি লোপ পেয়েছে। যদি এমনটি না হতো তাহলে আমি তোমার গর্দানে আঘাত করতাম। ওবায়দুল্লাহ তাকে তিরস্কার করে বলছিল, আল্লাহ তোমাকে আরও ক্রন্দন করাক, তোমাকে আরও কষ্ট প্রদান করুক, তুমি একজন জ্ঞানহীন বৃদ্ধ ব্যক্তি। অর্থাৎ এরকম স্পর্ধার সাথে, বেয়াদবির সাথে সে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবির সাথে এভাবে কথা বলছিল। জায়েদ ইবনে আরকাম সেখান থেকে উঠে দাঁড়ালেন এবং সেই স্থান ত্যাগ করলেন, এবং এর আগে তিনি ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের বিরুদ্ধে কিছু কথা বলে সেই স্থান ত্যাগ করলেন। লোকেরা বলছিল, ওবায়দুল্লাহ যদি শুনতো জায়েদ ইবনে আরকাম কী বলেছে তাহলে তাকেও হত্যা করত। এরপর হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কর্তিত মস্তক পাঠিয়ে দেওয়া হলো শামে ইয়াজিদ ইবনে মুয়াবিয়ার কাছে। বর্ণনাকারী বলছেন, আল্লাহর কসম, আমি ইয়াজিদ ইবনে মুয়াবিয়ার সাথে মসজিদে ছিলাম এবং তখন হুসাইনের মস্তক সহকারে সেই বাহিনী প্রবেশ করল। ইয়াজিদ বলল, তোমরা এটা কী এনেছো? ইয়াজিদ আশ্চর্য হল, কারণ সে নির্দেশ দিয়েছিল হুসেনকে কুফায় প্রবেশ করতে দিবে না অথবা তাকে এখানে নিয়ে আসবে, কিন্তু সরাসরি হত্যার নির্দেশ ইয়াজিদ প্রদান করেনি। ওদিকে যেই ব্যক্তি হুসাইনের কর্তৃত্ব মস্তক নিয়ে এসেছিল সে তখনকার ঘটনা বর্ণনা করল এবং সে ভেবেছিল এই কাজের জন্য তাকে পুরস্কার প্রদান করা হবে। কিন্তু ঐতিহাসিক বর্ণনায় আমরা দেখতে পাই ইয়াজিদ ইবনে মুয়াবিয়া তিনি এই দৃশ্য দেখে মর্মাহত হলেন এবং তার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল। তিনি বললেন, আমি তোমাদেরকে আমার আদেশ পালন করতে বলেছিলাম হুসেনকে হত্যা করতে নয়, আল্লাহ ইবনে মারজানার পুত্রকে অভিশপ্ত করুন। ইবনে মারজানার পুত্র অর্থাৎ ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের ব্যাপারে তিনি বললেন, আল্লাহ তাকে অভিশপ্ত করুন, আমি যদি সেখানে উপস্থিত থাকতাম তাহলে হুসাইনের দাবিকেই মেনে নিতাম, আল্লাহ হুসাইনের উপর রহম করুন। এরপর সেখানে ইয়াজিদের সামনে আহলে বাইতের মহিলাদেরকেও নিয়ে আসা হলো। সেখানে কিছুদিন পর্যন্ত তাদেরকে রাখলেন এবং আপ্যায়ন করলেন যতক্ষণ না তারা কিছুটা স্বাভাবিক হতে পারেন। যখন আহলে বাইতের মহিলাদেরকে এবং সেখানে একমাত্র জীবিত পুরুষ ব্যক্তি হুসাইন রাদিয়াল্লাহুর ছেলে আলীকে নিয়ে আসা হয়েছিল, তখন বানু উমাইয়ার কয়েকজন ব্যক্তি বলছিল, তাকেও ছেড়ে দেওয়া উচিত নয়, কারণ আল্লাহর কসম সে বড় হওয়ার পর তোমার এবং বানু উমাইয়ার বিরুদ্ধে বিদ্রোহ করবে। কিন্তু ইয়াজিদ তাকে হত্যা করতে অস্বীকার করলেন। এরপর সাহাবী নোমান ইবনে বাশিরকে সহকারে আহলে বাইতের সেই সদস্যদেরকে পাঠিয়ে দিলেন মদিনাতে। মদিনায় পাঠিয়ে দেওয়ার আগে আহলে বাইতের মহিলারা মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর পরিবারের মহিলাদের সাথে একত্রে ছিলেন, খলিফার বাসগৃহে তারা ছিলেন এবং তারা হুসাইনের জন্য সেখানে ক্রন্দন করছিলেন। সেখানে আরেকটি আশ্চর্যজনক বর্ণনা এসেছে ইতিহাসে এবং এটি আহলে সুন্নাত ওয়াল জামাত এবং শিয়াদের গ্রন্থেও পাওয়া যায়। শিয়া সুন্নি উভয় দলের কাছেই এই বর্ণনাটি একই রকমভাবে দেখতে পাওয়া যায় এবং সেটি হচ্ছে, ইয়াজিদ সেখানে হুসেন রাদিয়াল্লাহু আনহুর ছেলে আলীকে ছাড়া কখনও খাবার গ্রহণ করতেন না, যখনই তিনি খেতে বসতেন তখন তিনি হুসেনের ছেলে আলীকে সাথে নিয়ে বসতেন। এরপর যখন তারা মদিনায় চলে যাচ্ছিলেন তখন ইয়াজিদ হুসেন রাদিয়াল্লাহু আনহুর ছেলে আলী জাইনুল আবিদিনকে বললেন, আল্লাহ ইবনে মারজানার পুত্রকে লাঞ্ছিত করুক, আল্লাহর কসম আমি যদি সেখানে উপস্থিত থাকতাম তাহলে হুসাইনের দাবি মেনে নিতাম এবং তাকে হত্যা করতাম না, তাকে ক্ষতি থেকে রক্ষা করতাম, এমনকি আমার ও আমার সন্তানদের জীবনের বিনিময়ে হলেও। তাবারি এই বর্ণনাটি উল্লেখ করেছেন। একদিকে ইয়াজিদ হুসেন রাদিয়াল্লাহুর মৃত্যুতে শোকাহত হলেও ইতিহাস থেকে আমরা দেখতে পাই সে পরবর্তীতে যারা হুসেনকে হত্যা করেছিল তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থাই গ্রহণ করেনি। যেমন ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে সে পূর্বের মতোই কুফার গভর্নর হিসেবে বহাল রেখেছিল, তাকে সেই পদ থেকে অপসারণ পর্যন্ত করেনি। অপরদিকে সরাসরি যারা তাকে হত্যা করেছিল অর্থাৎ সিনান ইবনে আনাস কিংবা শিম্মার বিন জুলদাউসান, তাদের বিরুদ্ধেও ইয়াজিদ কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। এই কারণে ঐতিহাসিকগণ ইয়াজিদকে এই হত্যার কারণে দায়ী করেছেন, অভিযুক্ত করেছেন। ইয়াজিদ কিছুতেই এই হত্যার দায়ভার এড়াতে পারে না। হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে হত্যার অপরাধের একটি অংশ তার ঘাড়ে এসেও পৌঁছায়। যদিও ঐতিহাসিক বর্ণনা থেকে সরাসরি হত্যার নির্দেশ দেওয়া হয়েছে এই ধরনের কোনো বর্ণনা দেখতে পাওয়া যায় না, কিন্তু নিঃসন্দেহে ইয়াজিদের উপরেও হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে হত্যার একটি দায়ভার এসে পৌঁছায়। এবারে আমরা হুসাইন রাদিয়াল্লাহু আনহুর ছেলে অর্থাৎ আহলে বাইতের পুরুষ সদস্যদের মধ্যে যিনি একমাত্র জীবিত থাকলেন আলী ইবনে হুসাইন জাইনুল আবেদিন, তার জীবনের কিছু অংশ সংক্ষেপে উল্লেখ করতে যাচ্ছি। আলী জাইনুল আবেদিন হুসেন রাদিয়াল্লাহুর ছেলে, তিনি পরবর্তী জীবনে রাজনৈতিক বিষয়গুলো থেকে নিষ্প্রিয় থাকেন এবং হারোয়ার যুদ্ধ কিংবা আবদুল্লাহ ইবনে জুবায়ের সময়কার বিদ্রোহ সেখানে কোনো পক্ষেই তিনি যোগদান করেননি। যখন তিনি পূর্ণ যৌবনপ্রাপ্ত হলেন তখন তিনি মুসলিমদের মধ্যে অত্যন্ত সম্মানিত একজন ব্যক্তি হলেন, তার অবস্থান অত্যন্ত সম্মানিত হলো। এই আলোচনায় তার জীবনী বিস্তারিতভাবে উল্লেখ করা আমাদের পরিসরের বাইরে, তবে সংক্ষেপে কয়েকটি অংশ আমরা উল্লেখ করতে যাচ্ছি। আলী বিন হুসাইন জাইনুল আবেদিন, তার মা ছিলেন পারস্য সম্রাট ইয়াজদিজারদের মেয়ে এবং ওমর রাদিয়াল্লাহু আনহু পারস্য সম্রাটের সেই মেয়েকে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে বিয়ে দিয়েছিলেন। সেটা হচ্ছে সেই সময়কার ঘটনা যখন তৃতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহুর খিলাফতকাল, পারস্য বিজয় করা হলো এবং পারস্য সম্রাট ইয়াজদিজারদ সে পরাজিত হয়ে পলায়ন করল। তখন যুদ্ধবন্দীদের সাথে তার তিন মেয়ে বন্দী হলো, অর্থাৎ তারা পারস্যের শাহজাদী। ওমর রাদিয়াল্লাহু আনহু তাদেরকে দাসী হিসেবে বন্দী করে আনার পর বিক্রির নির্দেশ দিলেন, কিন্তু আলী রাদিয়াল্লাহু আনহু তিনি খলিফা ওমরের সাথে এই সিদ্ধান্তে দ্বিমত পোষণ করলেন এবং তিনি বললেন, এই তিনজন শাহজাদী তারা অন্যান্য সাধারণ মানুষের মতো নয়, অন্যান্য সাধারণ মেয়েদের সাথে যে আচরণ করা হয় এটা তাদের সাথে সঙ্গত হবে না। আলী প্রস্তাব দিলেন তাদের মূল্য নির্ধারণ করা হোক এবং সেই মূল্যে যে কিনতে চায় সে কিনে নেক। ঐতিহাসিকরা উল্লেখ করেছেন সম্ভবত আলী রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই হাদিসের কারণেই এই কথা বলেছিলেন, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, কোনো কওম বা জাতির সম্মানিত ব্যক্তি হেয় এবং অপমানিত হলে তোমরা তাদের প্রতি দয়া দেখাবে, অর্থাৎ মানুষদেরকে তাদের মর্যাদার সাথে সঙ্গতিপূর্ণ আচরণ করার নির্দেশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছিলেন। এরপর ওমর রাদিয়াল্লাহু আনহু আলীর সেই প্রস্তাবে রাজি হলেন। তিনজন সাহাযাদির মূল্য নির্ধারণ করা হলো এবং আলী রাদিয়াল্লাহু আনহু তিনজনকেই ক্রয় করে নিলেন। এরপর তিনজনের একজনকে দিলেন আবু বকরের ছেলে মুহাম্মাদের কাছে, আরেকজনকে দিলেন ওমরের ছেলে আবদুল্লাহর কাছে এবং তৃতীয় জনকে দিলেন নিজের ছেলে হুসাইনের কাছে। এভাবে সেই শাহজাদির গর্ভ থেকেই হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সন্তান আলী ইবনে হুসাইন জন্মগ্রহণ করেছিলেন এবং তার মাধ্যমেই আহলে বাইত বা নবী পরিবারের বংশধারা টিকে রয়েছে। পরবর্তী সময়ে যখন হিশাম ইবনে আব্দুল মালিক তিনি খলিফা হলেন, উমাইয়া খলিফা, তিনি একবার মক্কায় হজ করতে এসেছিলেন এবং সেই সময়ের হজে অনেক লোকের সমাগম হয়েছিল, হারাম শরীফ লোকে লোকারণ্য। খলিফা চাইলেন তিনি হাজরে আসওয়াদ চুম্বন করবেন, তিনি কাবার নিকটে এগিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন, কিন্তু সেখানে ভিড়ের কারণে খলিফার সৈনিকেরা অনেক চেষ্টা করেও কোনো পথ বা রাস্তা বের করতে পারছিল না। কিছুতেই খলিফা সামনের দিকে হাজরে আসওয়াদের দিকে এগিয়ে যেতে পারলেন না। সৈন্যরা হাল ছেড়ে দিতে বাধ্য হলো এবং বলল, বরং আমরা কিছুটা ভিড় কমে যাওয়ার অপেক্ষা করি, এরপর খলিফার জন্য পথ বের করার চেষ্টা করব। তারা যখন এভাবে একপাশে সরে অপেক্ষা করছিল তখন দেখল একজন ব্যক্তি এগিয়ে আসলেন এবং তিনি ছিলেন আলী ইবনে হুসাইন জাইনুল আবেদিন। তিনি ভিড়ের দিকে এগিয়ে আসছেন এবং তাকে দেখে লোকেরা ডানে বামে সরে গিয়ে তার জন্য চলার পথ করে দিচ্ছিল, রাস্তা ছেড়ে দিচ্ছিল। তিনি স্বাভাবিক ভঙ্গিতে এগিয়ে হাজরে আসওয়াদের কাছে গেলেন এবং সেখানে চুম্বন করলেন এবং কিছু সময় সেখানে অবস্থান করলেন। এই ব্যক্তি কে ছিলেন? হিশাম ইবনে মালিক খুব ভালোভাবেই তাকে চিনতেন। তিনি ছিলেন হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পুত্র আলী জাইনুল আবেদিন। কিন্তু ইবনে কাসির রহিমাহুল্লাহ উল্লেখ করেছেন, এরপরেও উমাইয়া খলিফা হিশাম ইবনে মালিক তিনি বললেন, কে এই ব্যক্তি? অর্থাৎ এই কথার উদ্দেশ্য ছিল নিজের প্রভাব ব্যক্তিত্ব ধরে রাখা এবং খলিফার সামনে সেই ব্যক্তিকে নগণ্য এবং হীন বলে প্রকাশ করা। কারণ খলিফার সৈন্যরা এত চেষ্টা করেও তার জন্য পথ বের করতে পারল না, অপরদিকে এই ব্যক্তি এত ভিড়ের মধ্যে স্বাভাবিকভাবে এগিয়ে এসে কীভাবে রাস্তা করে নিলেন। সেখানে উপস্থিত ছিলেন তৎকালীন কবি ফরাজদাক এবং তিনি সেখানে তাৎক্ষণিক একটি কবিতা রচনা করলেন এবং সেখানে খুবই চমৎকার ভাষায় তিনি আলী ইবনে হুসাইন জাইনুল আবেদিনের পরিচয় এবং ব্যক্তিত্ব প্রকাশ করেছিলেন, যেটা ইতিহাসে অবিস্মরণীয় হয়ে আছে। হিশাম প্রশ্ন করেছিল, কে এই ব্যক্তি? তখন জবাবে কবিতার মাধ্যমে তিনি বলছিলেন, এই ব্যক্তি তো তিনি যার পদচারণা ও পদক্ষেপ বাতহা উপত্যকাও চেনে, চেনে কাবাঘর হারামের অধিবাসী। তুমি যদিও তাকে না চেনার ভান করছ, তবুও জেনে রাখো তিনি ফাতিমার পুত্র, তার নানাজানের মাধ্যমেই নবুয়তের ধারা সমাপ্ত হয়েছে। তবুও তুমি বলছো কে তিনি? তোমার প্রশ্ন তার খ্যাতি কমাবে না। তুমি তাকে চেনো না, অথচ আরব আজমের সবাই তাকে চেনে। তিনি কখনো কাউকে না বলেন না। যদি সালাতের তাশাহুদে লা না থাকত, তবে তার লা নাআম বা হা হয়ে যেত। তিনি নিজের দিকে দৃষ্টি অবনত রাখেন লজ্জা ও হায়ার কারণে, আর তার প্রতি লোকেদের দৃষ্টি অবনত থাকে শ্রদ্ধা ও সম্ভ্রমের কারণে। তিনি যখন একটু হাসেন কেবল তখনই তার সাথে কথা বলা যায়। যখন তিনি হাজরে আসওয়াদে চুমু খান তখন সেই পাথরও যেন তাকে আটকে রাখতে চায়। তার কপালের দীপ্তিতে যেন অন্ধকারের পর্দা দূর হয়ে যায়, যেন তা সূর্যালোক। তিনি তো সেই বংশের বংশধর যাদেরকে ভালোবাসা দীন ও ধর্মের অংশ, আর তাদের প্রতি ঘৃণা ও বিদ্বেষ হলো কুফরি, তাদের নৈকট্যেই আছে মুক্তি। এটাই ছিল আলী বিন হুসাইনের শানে রচিত ফরাজদাকের কবিতা। এবারে আমরা জানব হুসাইন রাদিয়াল্লাহু আনহুর হত্যাকারীদের পরিণতি সম্পর্কে। সাকিব গোত্রের একজন ব্যক্তি আল মুখতার আস সাকাফি, সে পরবর্তীতে কুফাতে বিদ্রোহ করেছিল এবং সেই বিদ্রোহ দমন করার জন্য ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ তার বাহিনী নিয়ে এগিয়ে এসেছিল। সেই যুদ্ধে মুখতার আস সাকাফির কাছে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ পরাজিত হয় এবং সেখানে তাকে হত্যা করা হয়, তার শিরচ্ছেদ করা হয়। 66 হিজরিতে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ নিহত হয়। একই সময়ে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর পুত্র ওমর, তিনিও নিহত হন। তাবারি উল্লেখ করেছেন, ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ এবং তার সাথে যারা ছিল তারা সবাই শামে নিহত হয়েছে। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের পরিণতি ছিল খুবই ভয়ঙ্কর। এই সম্পর্কে ইমাম তিরমিজি রহিমাহুল্লাহ তার হাদিস গ্রন্থে একটি বর্ণনা উল্লেখ করেছেন। তিনি উল্লেখ করেছেন, ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ এবং তার সাথীদের কর্তিত মস্তক মসজিদের চত্বরে কুফার প্রাসাদে একটি নির্দিষ্ট স্থানে নিয়ে আসা হলো, নির্দিষ্ট স্থানে রাখা হলো। বর্ণনাকারী বলছেন, আমি যখন সেখানে পৌঁছালাম তখন সবাই বলছিল এসেছে এসেছে, অর্থাৎ আমি তাকিয়ে দেখলাম একটি সাপ সেই মাথাগুলোর দিকে এগিয়ে আসছে, এবং সে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের নাকের কাছে এসে পৌঁছে গেল। সেখানে কিছুক্ষণ থাকার পর সাপটি চলে গেল। এভাবে পরপর তিনবার হলো। প্রতিবারই লোকেরা বলতে শুরু করলো, আসছে আসছে। এভাবে সেই সাপটা এসে একই কাজ করল এবং শেষ পর্যন্ত নাকের ছিদ্রপথে সেই সাপটি ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের মাথার খুলিতে প্রবেশ করল। কুফাতে পরবর্তী সময়ে আরও বেশ কিছু সময় ধরে ফিতনা চলমান ছিল এবং এই সম্পর্কে আমরা আগামী পর্বে বাকি অংশে সেগুলো উল্লেখ করতে যাচ্ছি। এবারে আমরা উল্লেখ করতে যাচ্ছি কারবালার ঘটনার কিছু পর্যালোচনা এবং শিক্ষা। কারবালার ফলাফল বা প্রভাব সম্পর্কে, এক নম্বর ফলাফল বা প্রভাব হচ্ছে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মর্মান্তিক শাহাদাতের মাধ্যমে শিয়া মতবাদ একটি নতুন ধাপে উত্তরিত হল। শিয়া মতবাদ ইতিহাসে বিভিন্ন ধাপে ধীরে ধীরে বিকশিত হয়েছে এবং পরিবর্তিত হয়েছে। ঐতিহাসিকগণ চারটি ধাপকে চিহ্নিত করেছেন এবং এই চারটি ধাপের মাধ্যমে শিয়া মতবাদ বর্তমানে একটি ভিন্ন ধর্মরূপে আবির্ভূত হয়েছে। প্রথম ধাপ ছিল আবদুল্লাহ ইবনে সাবার সেই সকল প্রচারণা যার ফলশ্রুতিতে ওসমান রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করে দেওয়া হয়েছিল। দ্বিতীয় ধাপ হচ্ছে ওসমান রাদিয়াল্লাহু আনহুর হত্যাকাণ্ডের পর থেকে শুরু করে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাত পর্যন্ত ঘটনা। এবং তৃতীয় ধাপ হচ্ছে কারবালার পরবর্তী ঘটনা, যখন দুইটি যুদ্ধ সংঘটিত হয়েছিল। একটি যুদ্ধ তাওয়াবিন যুদ্ধ নামে পরিচিত এবং আরেকটি যুদ্ধের নেতৃত্ব দিয়েছিল আল মুখতার আস-সাকাফি 65 হিজরিতে। হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের পর 65 হিজরিতে তাওয়াবিন এই যুদ্ধটি সংঘটিত হয়েছিল। সুলাইমান ইবনে সুরাত নামে একজন ব্যক্তি ইরাক থেকে বের হয়ে আসলেন এবং কুফাবাসীরা তাদের সেই সকল ভূমিকার কারণে খুবই অনুশোচনায় ভুগছিল। তারা বলছিল, আমরা হুসাইনকে ডেকে এনেছি, এরপর একা ছেড়ে দিয়েছি এবং এই কাজের জন্য আমরা আল্লাহর কাছে তওবা করছি। এবার আমরা হুসাইনের হত্যার প্রতিশোধ নিতে চাই। এরপর তারা দল গঠন করলেন এবং সুলাইমান ইবনে সুরাদের নেতৃত্বে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য শামবাসীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করতে শুরু করলেন। সেই সময়ে মুখতার আস-সাকাফি তাদের সঙ্গে যোগদান করে এবং সেখানে কুফাবাসীদের মধ্যে সে বিভিন্ন আকিদাগত বিভ্রান্তি প্রচার করতে শুরু করে। মুখতার আস-সাকাফি কুফায় অবস্থান করছিল এবং ইবনে কাসির রাহিমাহুল্লাহ উল্লেখ করছেন, তাওয়াবিনরা যখন শামবাসীদের বিরুদ্ধে যুদ্ধ করতে গেল এবং সেখানে গিয়ে তারা পরাজিত হলো, সেই সংবাদ আসার পূর্বেই, অর্থাৎ পরাজিত বাহিনী ফেরত আসার পূর্বেই মুখতার আস-সাকাফি কুফায় থাকা লোকেদেরকে বলে দিচ্ছিল যে তারা পরাজিত হয়েছে। ইবনে কাসির বলেছেন, মূলত শয়তানের কাছ থেকে সে এই খবর পেয়েছিল, অর্থাৎ একটি জিন বা শয়তানের কাছ থেকে সে এই খবর জেনে অন্যান্য মানুষদের কাছে প্রচার করে দিয়েছিল। এভাবে সে নিজেকে দাবি করত যে তার কাছে ওহি আসে এবং এক পর্যায়ে সে নিজেকে নবী দাবি করেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুসারে এই ব্যক্তি হচ্ছে সাকিব গোত্রের সেই ব্যক্তি, সেই মিথ্যুক ব্যক্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাকিব গোত্র থেকে দুই ব্যক্তি আত্মপ্রকাশ করবে, তাদের একজন হবে মিথ্যুক, আরেকজন হবে মুবির বা ধ্বংসকারী। আসমা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেছেন, সেই মিথ্যাবাদীকে আমরা সকলেই চিনি, অর্থাৎ সে হচ্ছে মুখতার আস-সাকাফি এবং সেই ধ্বংসকারী ব্যক্তি হচ্ছে হাজ্জাজ বিন ইউসুফ। আল মুখতার আস-সাকাফি সম্পর্কে আগামী পর্বে আলোচনা রয়েছে। সংক্ষেপে এই ব্যক্তিকেই ঐতিহাসিকগণ চিহ্নিত করেছেন তার মাধ্যমে শিয়া মতবাদে বিভিন্ন ধর্মীয় বিশ্বাস, আকিদাগত বিভ্রান্তি এগুলো প্রচলন করা হয়েছিল। সে ইমামতের ধারণা প্রবর্তন করেছিল এবং মুহাম্মদ ইবনুল হানাফিয়াকে মাহাদি বলেও অভিহিত করেছিল। এমনকি সে প্রচার করেছিল তার কাছে ফেরেস্তা ওহী নিয়ে আসেন, অর্থাৎ সে নিজেকে নবী বলেও দাবি করেছিল। তাকদীর পরিবর্তিত হতে পারে, বাদা বা রাজা অর্থাৎ মৃত্যুর পর আবার ইমামরা পুনরায় ফিরে আসেন, এই সকল বিভ্রান্তিকর আকিদাগত ধারণা মুখতার আস-সাকাফি প্রচলন করেছিল। অর্থাৎ কারবালার ঘটনার একটি প্রভাব বা প্রতিক্রিয়া হচ্ছে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের পর মুখতার আস-সাকাফির মাধ্যমে শিয়া মতবাদে বিভিন্ন আকিদাগত বিভ্রান্তি প্রবেশ করে। এর আগ পর্যন্ত তাদেরকেই শুধুমাত্র শাব্দিক অর্থে শিয়া বলা হতো, যারা ছিল আলী রাদিয়াল্লাহু আনহুর অনুসারী। হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে যারা অনুসরণ করত, এই দাবি করত, তারাই ছিল আলীর লোক বা আলীর শিয়া। কিন্তু মুখতার আস-সাকাফির পর এবং কারবালার সেই হত্যাকাণ্ডের পর ধীরে ধীরে তাদের মধ্যে পৃথক ধর্মবিশ্বাস, আকিদাগত বিভ্রান্তি এগুলোর উদ্ভব ঘটতে থাকে। এটি হচ্ছে কারবালার একটি বড় প্রভাব। শিয়া মতবাদে বিভিন্ন আকিদাগত বিভ্রান্তি এবং সাহাবাদেরকে গালমন্দ করা, এই বিষয়গুলো স্পষ্ট হয়েছে পরবর্তী আরেকটি ঘটনার মাধ্যমে, 121 হিজরির সেই ঘটনা। শিয়া মতবাদের চতুর্থ ধাপ হচ্ছে জায়েদি শিয়াদের থেকে ইমামি শিয়াদের পৃথক হওয়ার ঘটনা এবং সেটা হচ্ছে 121 হিজরির ঘটনা। 121 হিজরিতে উমাইয়া খলিফা হিসাম ইবনে আব্দুল মালিকের বিরুদ্ধে কুফাবাসীরা একটি বিদ্রোহ করেছিল এবং সেই বিদ্রোহে নেতৃত্ব দেওয়ার জন্য তারা আলী বিন হুসাইনের পুত্র জায়েদ ইবনে আলীকে সেখানে ডেকে এনেছিল। অর্থাৎ এটা যেন পূর্বের সেই একই ঘটনা। কুফার লোকের আহ্বান করছে, আপনি এখানে আসুন, আপনি আমাদের নেতা, আমাদের ইমাম, আপনি আসলে আমরা আপনাকে বাইয়াত দেব, আপনার সাথে গিয়ে উমাইয়াদের বিরুদ্ধে বিদ্রোহ করব। আলী বিন হুসাইনের পুত্র জায়েদ, তিনি কুফায় গেলেন এবং যাওয়ার পরে দেখলেন সেখানকার লোকেরা পূর্ববর্তী দুইজন শায়েখ অর্থাৎ আবু বকর এবং ওমরকে গালমন্দ করছে, তাদেরকে প্রত্যাখ্যান করছে এবং তাদের বিরুদ্ধে নানারকম অদ্ভুত কথা বলছে। জায়েদ ইবনে আলী স্বাভাবিকভাবেই এই ধরনের বিভ্রান্ত আকিদা পোষণ করতেন না। তিনি আবু বকর বা ওমরের উপর আলীকে প্রাধান্য দিতেন না। তিনি আবু বকর এবং ওমরকে ভালোবাসতেন এবং এটাও বিশ্বাস করতেন যে অন্যায় শাসকের বিরুদ্ধে বিদ্রোহ করা এটি দীনি দায়িত্বের অংশ। এই জন্যেই তিনি কুফাতে এসেছিলেন। কিন্তু যখন তিনি দেখলেন যে সমস্ত লোকেরা কুফাবাসীরা তার কাছে আনুগত্যে শপথ দিয়েছে, তারা আবু বকর এবং ওমরকে গালমন্দ করছে, কটু মন্তব্য করছে, তখন তিনি সেগুলোর সমালোচনা করলেন এবং সেগুলো করতে তাদেরকে নিষেধ করলেন। কিন্তু এই কথার পর সেই কুফাবাসীরা তার কাছ থেকে আনুগত্যের শপথ বা বাইয়াত প্রত্যাহার করে নিল এবং তারা দল ত্যাগ করল, পৃথক হয়ে গেল। তখন জায়েদ ইবনে আলী সেই কুফাবাসীদেরকে উদ্দেশ্য করে বলেছিলেন, তোমরা তো আমাকে প্রত্যাখ্যান করলে, রাফাত্তুমুনি, তার সেই উক্তির কারণে তোমরা আমাকে প্রত্যাখ্যান করলে বা পরিত্যাগ করলে, রাফাত্তুমুনি, সেখান থেকেই পরবর্তীতে শিয়াদেরকে রাফিজি বা রাফিদি নামে চিহ্নিত করা হয়েছে, কারণ তারা তাদের ইমামকেই পরিত্যাগ করেছে। আর তাদের মধ্যে যারা জায়েদ ইবনে আলীকে অনুসরণ করে যাচ্ছিলেন তারা পরবর্তীতে জায়েদি শিয়া নামে পরিচিত। তারা আবু বকর এবং ওমর সম্পর্কে অন্যান্য শিয়াদের মতো ভ্রান্ত আকিদা, ভ্রান্ত ধারণা পোষণ করেন না কিংবা গালমন্দও করেন না। শিয়াদের সকল দল এবং গ্রুপের মধ্যে জায়েদি শিয়ারাই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের সবচেয়ে নিকটবর্তী। জাইনুল আবেদিন আলী বিন হুসাইনের পুত্র জায়েদ ইবনে আলীর নাম অনুসারে তাদেরকে নামকরণ করা হয়েছে, তারা হচ্ছে জায়েদি শিয়া। সুতরাং এগুলো হচ্ছে কারবালার ফলাফলের মধ্যে প্রথম পয়েন্ট, অর্থাৎ শিয়া মতবাদের পরবর্তী ধাপে উন্নয়ন এবং সেখানে বিভিন্ন আকিদাগত বিভ্রান্তির অনুপ্রবেশ। দ্বিতীয় পয়েন্ট, এই মর্মান্তিক ঘটনার দায়ভার কার, কে হুসাইনকে হত্যা করেছে, কারা হুসাইনকে হত্যা করেছে। যদি আক্ষরিক অর্থে এই প্রশ্নকে গ্রহণ করা হয় তাহলে এর উত্তর হচ্ছে স্বাভাবিকভাবেই যারা তরবারি এবং বর্ষা চালিয়ে তাকে হত্যা করেছে তারাই সে হত্যার অপরাধী, অর্থাৎ শিমার বিন জুলদাউসান, সিনান ইবনে আনাস এবং জুরুয়া ইবনে সুরাইকা তামিমি, তারাই তাকে হত্যা করেছে। এবং একই সাথে সেই বাহিনীর যিনি সাবেক আমির ছিলেন অর্থাৎ ওমর বিন সাদ, তিনিও এই অপরাধে অপরাধী, কারণ তিনি সেখানে নিষ্ক্রিয় দর্শকের ভূমিকা পালন করছিলেন এবং হুসেনকে সাহায্য করতে এগিয়ে আসেননি। অপরদিকে পেছনের কারিগর বা মূল পরিকল্পনাকারী সেই হিসেবে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ, সেও অপরাধী, এবং হুসাইন ও আহলে বাইতের সদস্যদেরকে হত্যার অপরাধের একটি বড় অংশ তার ঘাড়েও চাপবে, কারণ সেই ছিল নির্দেশদাতা এবং তাদেরকে বন্দী করে নিয়ে আসার আদেশ প্রদানকারী। তার নির্দেশেই তার সেনাপতি শিম্মার বিন জুলজাউসান তাদেরকে অবরুদ্ধ করেছিল এবং হত্যা করেছিল। হুসাইনকে হত্যার আরেকটি দায়ভার চাপে ইয়াজিদের উপরে। যদিও ঐতিহাসিক প্রমাণে সরাসরি ইয়াজিদ হুসাইনকে হত্যার নির্দেশ দিয়েছে এই ধরনের বর্ণনা আহলে সুন্নাত ওয়াল জামাতের বর্ণনাগুলোতে দেখতে পাওয়া যায় না, কিন্তু পরবর্তী ঘটনা থেকে আমরা জানি যারা হুসাইনকে হত্যা করেছিল তাদের বিরুদ্ধে ইয়াজিদ কোনোই ব্যবস্থা গ্রহণ করেনি। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ, শিমার কিংবা সিনান, তাদের কাউকে সে শাস্তি প্রদান করেনি। ফলে এই হত্যাকাণ্ডের একটি দায়ভার ইয়াজিদের ঘাড়েও চাপবে। ওদিকে কারবালার মর্মান্তিক ঘটনার জন্য কুফাবাসীর বিশ্বাসঘাতকতাও বিরাট অংশে দায়ী। সাহাবায়ে কেরাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে হত্যার জন্য কুফাবাসীকে অভিযুক্ত করেছিলেন। এর মাধ্যমে তারা তাদের বিশ্বাসঘাতকতাকেই বুঝিয়েছেন। তারা একের পর এক চিঠি পাঠিয়ে হুসাইনকে ডেকে এনেছিল, কিন্তু বিপদের মুখে হুসাইনকে পরিত্যাগ করেছিল এবং ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের বাহিনীর কাছে তাদেরকে ছেড়ে দিয়েছিল। সেই সময় তারা একজন ব্যক্তিও সাহায্য করতে এগিয়ে আসেনি, অথচ 12,000 ব্যক্তি বাইয়াত প্রদান করেছিল। এই জন্য আমরা দেখতে পাই বিশুদ্ধ হাদিসে এসেছে আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা, তিনি বলেছেন, সেই কুফাবাসীরা, ইরাকবাসীরা, তারাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতিকে, তার কন্যার সন্তানকে নির্মমভাবে হত্যা করেছে। একবার জনৈক ব্যক্তি আব্দুল ইবনে ওমরের কাছে এসে ইহরামরত অবস্থায় মশামাছি মারা যাবে কি না সেই বিষয়ে প্রশ্ন জানতে চাইল, কারণ আমরা জানি ইহরামরত অবস্থায় কোনো কিছু স্বীকার করা, হত্যা করা নিষেধ, কাজে সে জানতে চাইল মশা হত্যা করা যাবে কি না, অর্থাৎ এই বিষয়েও যেন সে তাকে অবলম্বন করতে চাইছিল। অথচ সাধারণভাবে ক্ষতি করে প্রাণী মশা হত্যা করা, এটা কোনো অপরাধ নয়। কিন্তু এই বিষয়ে সে যখন আবদুল্লাহ ইবনে ওমরের কাছে জানতে চাইল তখন আবদুল্লাহ ইবনে ওমর আশ্চর্য হলেন এবং লোকেদেরকে বললেন, এই লোকটিকে দেখো, সে মশা হত্যা করার বিষয়ে প্রশ্ন করছে, অথচ তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যার সন্তানকে নির্মমভাবে হত্যা করেছে। ইমাম তিরমিজি এই হাদিসটি সংরক্ষণ করেছেন এবং সনদ বিশুদ্ধ। উম্মুল মুমিনিন উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা, তিনিও কুফাবাসীদের বিশ্বাসঘাতকতাকে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের জন্য এবং কারবালার মর্মান্তিক পরিণতির জন্য দায়ী করেছেন। মুসনাদ আহমদ এবং তিরমিজিতে এসেছে তিনি বলতেন, তারা তাকে হত্যা করেছে, আল্লাহও তাদেরকে হত্যা করুন। তৃতীয় পয়েন্ট, কারবালার বর্ণনাসমূহের ঐতিহাসিক বিশুদ্ধতা। হুসেন রেজানুর শাহাদাতের প্রায় 100 বছর পরে আবু মিখনাফ লুত ইবনে ইয়াহিয়া নামক একজন ব্যক্তি সে কারবালার ঘটনাসমূহকে নিয়ে একটি গ্রন্থ রচনা করে, যার নাম মকতাল হুসাইন। হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাত এবং কারবালার ঘটনা নিয়ে এটি ইতিহাসে প্রথম সংকলিত গ্রন্থ। আবু মিখনাফ লুত ইবনে ইয়াহিয়া সে মৃত্যুবরণ করেছিল 158 হিজড়িতে। সে কুফাতে বসবাস করত এবং সে ছিল একজন শিয়া। কারবালার ঘটনাসমূহের ব্যাপারে সবচেয়ে বেশি যে প্রাথমিক উৎস ব্যবহৃত হয় সেটি হচ্ছে আবু মিখনাফের বর্ণনা। শিয়ারা মনে করে কারবালার ঘটনা সম্পর্কে আবু মিখনাফের বর্ণনাই সবচেয়ে বিশুদ্ধ, কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের কাছে আবু মিখনাফের বর্ণনা মোটেও গ্রহণযোগ্য নয়। আবু হাতিম রাহিমাউল্লাহ তিনি বলেছেন তার বর্ণনাগুলো প্রত্যাখ্যাত এবং মুহাদ্দিসিনের মতে আবু মিখনাফ একজন মিথ্যাবাদী। আহলে সুন্নাত ওয়াল জামাতের উৎসসমূহ থেকে যদি আমরা কারবালার ঘটনা এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের ব্যাপারে জানতে চাই, তাহলে দেখতে পাই সবচেয়ে বেশি যে উৎসগুলো ব্যবহার করা হয়, প্রাথমিকভাবে ব্যবহার করা হয় আল বিদায়া ওয়ান নিহায়াকে ইবনে কাসির রাহিমাউল্লাহর রচিত, এরপর ব্যবহৃত হয় ইবনে হাজরের আল ইসাবা গ্রন্থ, এবং এই সকল গ্রন্থেও আবু মিখনাফের বিভিন্ন বর্ণনা রয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ উদ্ধৃত উৎস হচ্ছে তাবাকাতে ইবনে সাদ। ইবনে সাদ হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের ব্যাপারে বিভিন্ন বর্ণনা উল্লেখ করেছেন, কিন্তু সকল বর্ণনার সূত্র বা উৎস তিনি উল্লেখ করেননি। বড় অংশ উল্লেখ করেছেন ওয়াকিদির বর্ণনা থেকে, যিনি মদিনার ইতিহাসে সবচেয়ে বড় মিথ্যাবাদীদের একজন হিসেবে পরিচিত। আবু মিখনাফ যখন মকতাল হুসাইন নামে প্রথমবার কারবালার ঘটনাসমূহকে একটি গ্রন্থে সন্নিবেশিত করে, এর প্রায় 800 বছর পর বইটির দ্বিতীয় সংস্করণ প্রকাশ করা হয়। কিন্তু সেই দ্বিতীয় সংস্করণের লেখক কিংবা উৎস সম্পর্কে জানা যায় না, সেগুলো অজ্ঞাত। বর্তমানে রাফিদ এশিয়ারা যে সকল কাহিনী বর্ণনা করে থাকে তার অধিকাংশই সেই পরবর্তী সংস্করণ থেকে উল্লেখ করে থাকে। প্রাথমিকভাবে আবু মিখনাফের বর্ণনা সেগুলোই আহলে সুন্নাত ওয়াল জামাতের কাছে প্রত্যাখ্যাত এবং গ্রহণযোগ্য নয়। এরপর 800 বছর পর দ্বিতীয় সংস্করণে সেখানে আরও অনেক ধরনের অতিরঞ্জিত বর্ণনা সন্নিবেশিত করা হয়েছে। কাজেই কারবালার ঘটনা সম্পর্কে যে কোনো বর্ণনা দেখলেই সেগুলোকে সত্য বলে গ্রহণ করা যায় না, বরং সেগুলো যাচাই বাছাইয়ের প্রয়োজন রয়েছে। যেমন উদাহরণস্বরূপ, আবু মিখনাফের প্রাথমিক বর্ণনায় হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সেই তিনটি প্রস্তাবের উল্লেখ ছিল, যেখানে তিনি বলেছিলেন তিনটি প্রস্তাবের একটি প্রস্তাবে তিনি বলেছিলেন যেন তাকে ইয়াজিদের কাছে শামে যেতে দেওয়া হয়। কিন্তু 800 বছর পর যখন আবু মিখনাফের দ্বিতীয় সংস্করণ প্রকাশ করা হয়, সেখানে হুসাইন রাদিয়াল্লাহু আনহু ইয়াজিদের কাছে যেতে চেয়েছিলেন এবং তাকে বাইয়াত দিতে চেয়েছিলেন, এই বিষয়গুলোকে বাদ দেওয়া হয়েছে। তবে আবু মিখনাফের বর্ণনা ছাড়াও ইয়াজিদের কাছে যাওয়ার বিষয়টি উঠে এসেছে তাবারিতে হিলাল বিন ইয়াসাফের বিশুদ্ধ সূত্রে। হুসাইন রাদিয়াল্লাহু আনহু প্রস্তাব দিয়েছিলেন তাকে শামে যেতে দেওয়া হোক এবং সেখানে গিয়ে তিনি ইয়াজিদের সাথে সাক্ষাৎ করবেন এবং তাকে বাইয়াত দিবেন। তাবারিতে এই বর্ণনাটি উল্লেখিত আছে। কাজেই বর্তমান সময়ে যেভাবে কিছু মানুষ কারবালার ঘটনাগুলোকে পর্যালোচনা করতে গিয়ে ইয়াজিদকে একেবারে সৃষ্টির নিকৃষ্ট কাফের কিংবা ফেরাউন আবু জাহেলের সাথে তুলনা করে, যদি বাস্তবে সে তাদের মতোই হতো তাহলে হুসাইন রাদিয়াল্লাহু আনহু কখনো ইয়াজিদের কাছে যাওয়ার এবং সেখানে বাইয়াতের প্রস্তাব করতেন না। ইয়াজিদের ব্যাপারে আহলে সুন্নাত ওয়াল জামাতের অবস্থান ইতোমধ্যেই উল্লেখ করা হয়েছে। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর কাছে এই ব্যাপারে জানতে চাওয়া হয়েছিল, তখন তিনি বলেছিলেন আমরা তার মন্দ কাজগুলোকে অস্বীকার করি না, আবার সেগুলোকে অতিরঞ্জিতও করি না। কারবালার পরবর্তী একাধিক ঘটনার মাধ্যমে প্রমাণিত হয়েছে ইয়াজিদ নিঃসন্দেহে জালেম ছিল, অত্যাচারী ছিল এবং সে সীমা লঙ্খন করেছে। প্রথমত সে কারবালার যারা খলনায়ক ছিল তাদের উপরে কোনো রকমের শাস্তি কার্যকর করেনি। এরপর তার সরাসরি নির্দেশে হাররার যুদ্ধ সংঘটিত হয়েছে এবং তার বাহিনী মক্কা এবং মদিনার পবিত্রতা লঙ্ঘন করেছে। কাজেই সে উত্তম বা নেককার ব্যক্তি ছিল এটা বলার কোনো সুযোগ নেই। কিন্তু দিন শেষে এই কথাও আমাদেরকে স্বীকার করতে হয় সে মুসলিমদের মধ্যে একজন ব্যক্তি ছিল, তার পক্ষ থেকে কুফর বা শিরকের কোনো কিছু প্রকাশ পায়নি। এটাই হচ্ছে ওলামায়ে কেরামের মতামত। সুতরাং আল্লাহ তাআলাই তার ব্যাপারে চূড়ান্ত ফয়সালা প্রদান করবেন। কারবালার ঘটনা এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাত সম্পর্কে এটাই ছিল আমাদের এই পর্বের আলোচনা। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
রেইনড্রপস মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন www.raindropsmedia.org অথবা ফেসবুক পেজ www.facebook.com/raindropsmedia অথবা ইউটিউব চ্যানেল www.youtube.com/raindropsmediaorg2015।